আসসালামু আলাইকুম। অদ্ভুতুলের 222তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে আপনাদের কাছে 222তম এপিসোড নিয়ে। 222 দেখতে বেশ সুন্দর লাগছে লেখাটা। আমি লেখার পর নিজেই তাকিয়েছিলাম যে কেমন লাগছে। যাই হোক, 222তম এপিসোডে চলে এলাম আর আজকে যথারীতি থাকছে বেশ কয়েকটা ভয়ের ঘটনা। আর আমি নিজে শেয়ার করব ঘটনাগুলো। এখন থেকে তো অদ্ভুতুলের নতুন নিয়ম আপনাদের বলেছি, আমি প্রতি এপিসোডেই বলছি, তারপরও যারা অভ্যস্ত হননি তাদের জন্য বলে রাখছি যে এখন থেকে সবসময় আমি চেষ্টা করছি যে আমি নিজে ঘটনাগুলোকে পড়ে আপনাদের কাছে শেয়ার করতে। এটাই আপনাদের অনেকের প্রত্যাশা ছিল এবং সেটি আমি পূরণ করে চলেছি বেশ কয়েকটি এপিসোড ধরে, শেষ কয়েকটি এপিসোডে। যখন কোনো রেকর্ডিং যদি আসলেই খুব খুব ভালো মানের হয়, তবে অবশ্য তখন সেগুলো আমি প্লে করব। তবে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে এই রেকর্ডিং এর কোয়ালিটিগুলো আসছে সেগুলো যথাযথ না। তো সেই কারণেই আমি যেটা করছি, কাহিনীগুলো পড়ে বা শুনে আপনাদের কাছে শেয়ার করছি। আর এই ব্যাপারটায় যারা কাহিনী পাঠাচ্ছেন তাদেরও মত আছে, তারা নিজেরাও রেকর্ডিং করে একই কথা বলছেন। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পরে। তবে যাবার আগে যথারীতি একটা রিকোয়েস্ট সবার কাছে রাখতে চাই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন এবং শেয়ার করে দিন যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। আর এই রিকোয়েস্টটি আপনারা রাখছেন, শেষ বেশ কয়েকটি এপিসোডে দেখছি আগের চাইতে মাশাল্লাহ বেশ ভালো রেটে আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে এবং এটা যাতে ক্লাইম করে সেটাই আমরা চাই। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা সাবস্ক্রাইব করুন। আর যারা বিদেশে আছেন তারা কিন্তু দেখতে পাবেন জয়েন নামে একটা অপশন আছে, সেখানে জয়েন করলে আপনারা মেম্বারশিপ স্পেস আর এই অপশনটা শুধু বিদেশ থেকে দেখা যাচ্ছে সেটাই আমি শুনেছি। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, ফিরে আসবো ঘটনা নিয়ে, কোথাও যাবেন না। চলে এলাম অদ্ভুতুড়িতে, নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। আর যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের অদ্ভুতুরের একজন মেম্বার, মানে অদ্ভুতুরের মেম্বার বলতে অদ্ভুতুরের ফ্যামিলি মেম্বার, যিনি অদ্ভুতুরেতে আমাদের প্রথম থেকেই আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে সঙ্গ দিয়ে যান আমাদের সেই চ্যাটরুমে এসে। এরকম কিছু মানুষ আছে যাদেরকে আসলে সবসময় আমার কৃতজ্ঞতা জানাতেই হয়। এই মানুষগুলোর মাঝে একজন হচ্ছে লতা, এবং লতা বলেছিল অনেক আগে থেকেই সে কাহিনী শেয়ার করবে এবং শেষ পর্যন্ত সে আমাকে একটা ভয়েস ক্লিপ পাঠিয়েছে। আর সেই ভয়েস ক্লিপে সে বলেছে যে চাইলে কাহিনীটা আমি আমার মতো শেয়ার করতে পারি অথবা তার ভয়েস ক্লিপটাই আমি প্রচার করতে পারি। সমস্যা হয়ে গেল যে ভয়েস ক্লিপের মাঝে বেশ কিছু নয়েজ ছিল এবং এই নয়েজটা আমি ডাউন করতে পারছি না, সেখানে তার নিজস্ব ভয়েস কাটা পড়ে যাচ্ছে অনেকটাই। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমি নিজেই শেয়ার করছি ঘটনাটা আর আশা করি আপনারা বেশ পছন্দ করবেন। চলে যাচ্ছি লতার ঘটনায়, আমার মতো করে শেয়ার করছি। এটা লতার এক মামা, মানে সম্পর্কে মামা হয় তার ঘটনা, এবং তারা ঢাকার আশেপাশে আশুলিয়ায় বসবাস করতেন। এখন এই আশুলিয়া থেকে কিন্তু এর আগেও আমাকে বেশ কিছু ভয়ের ঘটনা মানুষ পাঠিয়েছেন এবং আমি যতদূর বুঝতে পারি, আমি আশুলিয়ায় বর্তমানে রিসেন্ট টাইমে আমার যাওয়া হয়নি, আমি শেষ গিয়েছিলাম অনেক বছর আগে, আজ থেকে প্রায় 8-10 বছর আগে। তখনও আমি দেখেছি সেখানে বিশাল জলরাশি ছিল রাস্তার দুই পাশে, এখনো আছে কিনা আমি জানি না, এরকমই থাকার কথা, বিশাল পানি। এবং ওই অঞ্চল নিয়েই মানুষ কিন্তু ভয়ের ঘটনাগুলো বলতো। তো লতাও সেই অঞ্চলেরই একটা ঘটনা বলেছেন। তো যাই হোক, আমি চলে যাচ্ছি লতার ঘটনায়। লতার মামার নাম ছিল জালাল, আমি জানি না এটা ছদ্মনাম কিনা, তবে উনি লতা যেটা শেয়ার করেছেন তার দুই মামা, একজনের নাম ছিল জালাল, একজনের নাম সাজু, এবং দুজনকে নিয়ে লতা কাহিনীটা বলেছেন। তো সেই জালাল মামার খুব শখ ছিল, যেহেতু তাদের ওখানে অনেক জলাশয়, অনেক বড় বড় জলাশয়, তার শখ ছিল মাছ ধরার। তো সে তার সেই বন্ধু ক্লোজ ফ্রেন্ড সাজু, তাকে নিয়ে সে মাছ ধরতে যেত সবসময়। এবং তাদের ওই অঞ্চলে মাছ ধরার একটা খুব সুন্দর সিস্টেম ছিল, তারা দেখা যেত যে হারিকেন নিয়ে চলে যেত। যেমন আমাদের ঢাকায়ও কিন্তু একটা সময় মাছ ধরত ধানমন্ডি লেকের পাশে মাচান করে। আপনারা যারা অনেক আগে থেকে ঢাকায় বসবাস করেন, 80-এর দশকে ঢাকায় ছিলেন, মানে আমার ছোটবেলায় আমি দেখেছি যে মাচানের উপর বসে মাছ ধরত হারিকেন রেখে, এবং অসাধারণ একটা পরিবেশ। আমি কিন্তু এরকম দেখেছি, যারা মাছ ধরত তাদের আশেপাশে গিয়ে দেখেছি, অন্যরকম লাগতো। আসলে এত অ্যাডভেঞ্চার প্রিয়তা, ওই ছোট ছোট জিনিসগুলো মনে ঢুকে যাওয়াতেই অ্যাডভেঞ্চার প্রিয়তা আরো বেড়ে গিয়েছে আমার। ছোটকাল থেকে আসলে যারা এগুলো দেখে মানুষ হয় তাদের বেশ লাগে। তো ওই অঞ্চলেও এরকম একটা প্রবণতা মানুষের ছিল, যারা মাছ ধরত, বিশেষ করে ইয়াং ক্রাউডরা, তারা এই হারিকেন নিয়ে চলে যেত ছোট মাচান করা কোনো জায়গায়, পানির পাশে রাখা তাদের একেবারে নির্ধারিত মাছ ধরার স্থান, সেখানে গিয়ে বসে তারা মাছ ধরত। তো যেই জায়গায় লতার মামা জালাল মাছ ধরত, সেই জায়গায় নিয়ে অনেকে অনেক কথা বলতো। তাদেরকে নাকি এরকম মানুষ বলতো যে রাতের বেলা ওই জায়গাগুলো কেমন, এই সেই ভৌতিক ব্যাপার স্যাপার আছে। তো এগুলো আসলে কখনো গায়ে মাখত না। তো একদিন লতার সেই মামা জালাল, তিনি বসে আছেন তার বন্ধুর সাথে একটা টং দোকানে, এবং এটা বেশ আগের কথা কিন্তু, মানে বেশ আগে 90-এর দশকের ঘটনা হবে, এবং সেই সময় বিদ্যুৎ প্রচলিত ছিল না। সেই টং দোকানেও জ্বলছে একটা কুপি, এবং সেই কুপির কাপা কাপা আলোয় সব দেখা যাচ্ছে। দোকানটা হচ্ছে একটা বিশাল গাছের পাশে, একটা বট গাছ আছে, বিশাল বট গাছ, এবং সেটার ডালপালা মেলে ছড়িয়ে গেছে চারিদিকে, একেবারে সেই পাশে যে জলাশয় মানে বিলের মতো জায়গাটা, সেটা সেই তার উপরে ডালপালা মেলে গেছে, সেই গাছের ডালপালা, এবং অন্যরকম একটা পরিবেশ। তো আকাশে মেঘ গুড়গুড় করছিল। তো এই সময় বসেছিল সেই জালাল সাহেব এবং তার বন্ধু সাজু, এবং গল্প করছিল, বিভিন্ন গল্পগুজব হচ্ছে। তো এই গল্পগুজব চলে যায় তাদের সেই চিরাচরিত মাছ ধরার গল্পে আর কি। তো যেহেতু জালাল সাহেব এবং সাজু সবাই দুজনেই মাছ ধরায় বেশ তাদের অভ্যাস, তারা মাছ ধরতে বেশ পছন্দ করেন, তো গল্পগুজব মাছ ধরা চলে যায়। তো এই দুজনের মাছ ধরা নিয়ে বিভিন্ন কথা চলে আসে। এই জালাল সাহেব বলছে যে অমুক মাছ ধরেছে, এরকম এরকম ব্যাপার, এই কাহিনী। আর সাজু বলতেছে যে অমুকরে দেখছি অমুক জায়গায় কাতলা পাইছে, এত বড় একটা কাতলা বেটা, এটার ওজন 10-15 কেজির বেশি হবে। তো এই দুজনের বেশ একটা কথা। তো আবার জালাল বলতেছেন যে এইখানে কাতলা কেমনে পাইলো, এখানে তো কাতলা থাকার কথা না বেটা, এটা তো কাতলা তো এইখানে না, ওই জায়গায় অমুক জায়গায় কাতলা বেশ ভালো উঠছে, এরকম। তো তাদের মধ্যে এই ধরনের কথাবার্তা আর কি হচ্ছে আর কি মাছ নিয়ে। তো এই সময় তাদের দোকানি বলল যে আপনারা তর্ক করতেছেন, এই দিনকে ওই যে ওইখানে এখান থেকে গজার মাছ নিয়ে গেছে, বেশ বড় গজার। বলে গজার? হ্যাঁ, এই আইছিল রাইতে ধরতে, রাইতে ধরতে আমি তখন দোকান বন্ধ করে দিতেছি, পরে আমি যখন দোকান বন্ধ করে দেখি যাইতেছে মাছ নিয়ে, তো এই বড় আমার দেখা গেছে। তো এই কথা শুনে তো একেবারে জালালের ওনার মানে মন পুরাই হয়ে গেল, মানে ফুর্তিতে ভরে গেল, কারণ মনে করলো যে মানে এখানে মাছ ধরা তো এখন মানে আমার জন্য একেবারে ই হয়ে গেছে, মানে আমি ধরতেই হবে আমার মাছ। তো সে সাজুরে বলে যে আসবি নাকি? বলে ঠিক আছে আসবো, না তাহলে এক কাজ কর বলতেছে। তখন তারা যখন কথা বলতেছে তখন কিন্তু অলরেডি মেঘ ডাকতেছে, এবং মানে রাত হয়ে গেছে, 8টার মতো বেজে গেছে, 7-8টা। তো বলছে তুই আমি যাই, তুই মানে ডাক দিস, পারলে 11টার পরে আসবো না দুজনে। ঠিক আছে, তো বলে দুইজন চলে গেল হেঁটে। তো বাসায় যখন যাচ্ছে জালাল এবং সাজু, বেশ কিছু দূর রাস্তা দুইজন একসাথে হেঁটে গল্প করতে করতে আসে, এর মধ্যেই টিপটিপ হালকা হালকা বৃষ্টি। তো সাজুকে বলতেছে জালাল, তুই আসবি বেটা, বৃষ্টি তো শুরু হয়েছে, আসিস, আমার অসুবিধা নাই, ছাতা নিয়ে বসুন, বৃষ্টি থাকবো না বেশিক্ষণ, এই বৃষ্টি এরকম মানে ঘেনা ধরা, এটা বৃষ্টি থাকেই আবার ই হয়ে যায়। তো সাজু বলছে আচ্ছা আচ্ছা তুই যা, আমি ডাকুম না 11টার দিক, তোর অসুবিধা নেই। বলতে বলতে তারা যাচ্ছে একদম নির্জন রাস্তা দিয়ে। তো এক জায়গায় তারা দুজনে স্প্লিট হয়ে গেল, সাজু তার মতো চলে গেল, জালাল সাহেব তার মতো চলে গেলেন। তো হাঁটতে হাঁটতে জালাল সাহেব বাসায় পৌঁছাইলেন, বাসায় পৌঁছায় তখন তিনি বাসায় বললেন যে আজকে মাছ ধরতে যাব, তার বাসায় বললেন। তো তার বাসায় এটা নিয়ে একটু মানে চেঁচাচেঁতি করল যে কি ব্যাপার, এই মাছ ধরার দরকার কি, বৃষ্টি হইতেছে সেই আর রাত্রেবেলা এরকম রাত্রে যাওয়ার কি দরকার। তো তিনি এগুলো আর আমল না করে তিনি বললেন যে আমার খাবার দাবার দাও। খেয়ে দিয়ে তিনি মোটামুটি নিজের মতো বললেন আমি একটু ঘুমাই, উঠলে পরে সাজু এসে ডাকলে আমারে আমার যদি না শুনি রেখে আমার উঠাই দিবা, বলে তিনি শুয়ে পড়লেন। তো তার ঘুম ভাঙল ডাকে, এবং তিনি যখন উঠছেন মানে তিনি শুনতেছেন তার নাম ধরে ডাকতেছে, হে জালাল এরকম করে ডাকতেছে। তো একবার দুইবার তিনবার, তো তখন তিনি চিন্তা করতেছেন যে মানে কে ডাকে, ঘুমের মধ্যে মানে একদম ঘুম থেকে উঠতেছেন তিনি, এরকম একটা অবস্থা মানে মানে একদম অতল ঘুম থেকে তিনি আস্তে আস্তে উঠে আসতেছেন, কানে বাজতেছে ডাকটা। তো এরকম যখন দুই তিনবার এই জালাল বলে ডাক দিয়েছে, তিনি তাকাইছেন, তাকায় তিনি দেখতেছেন তার ঘরটা অন্ধকার, তার স্ত্রীও ঘুমায় আছে এবং পুরো ঘরটা কেমন অন্ধকার হয়ে আছে। এবং তিনি এই সময় ঢুকলেন, জালাল ওর নাম ধরে ডাকছে ঘরের বাইরে থেকে। তিনি চিন্তা করলেন যে আমি তো মানে মনে পড়লো সবকিছু, যে আমি তো সাজুকে বলছিলাম কয়টা বাজে কি, উনার আর খেয়াল নাই। তিনি উঠে গেলেন, ঘুম থেকে উঠে আস্তে আস্তে নামলেন, চিন্তা করলেন যে স্ত্রীকে যদি এখন জাগান, আবার স্ত্রী মানে তার সাথে চিৎকার চাঁচামেচি করবে, আগে যেহেতু রাগ করছে একবার, আর সাজুও আসছে এমন সময় তার স্ত্রী ঘুমায় আছে। তিনি উঠে আস্তে করে মানে বিছনা থেকে নেমে অন্ধকারের মধ্যে কোনো মতে হাতড়ে বাড়তে তার ঘরের দরজা খুলে তিনি বেরোলেন। তার বাসার বাইরে কিন্তু বারান্দা সামনে, তো বারান্দায় বেরোলেন, কিছুই জ্বালান নাই, তখন হ্যারিকেন বা কিছুই জ্বালান নাই। বারান্দায় এসে দেখতেছেন বারান্দার থেকে উঠান দেখা যাচ্ছে দূরে, মানে তার ঠিক দরজা থেকে বেশ খানিকটা দূরে, 10-15 ফিট দূরে সাজু দাঁড়ায় আছে। তিনি বুঝতে পারছেন যে এটা সাজু, এবং অন্ধকার তো মানে আকাশের আলো আছে এবং মেঘলা আকাশ, মেঘলা আকাশের একটা আলাদা আলো থাকে, সেই আলোতে বোঝা যাচ্ছে যে সাজুর অবয়ব, এবং সে একটা জামা পরে আছে এবং তিনি দেখেন দাঁড়ায় আছে অন্ধকারের মধ্যে। একটা গাছ ছিল তার উঠানের ওই পাশে, গাছের নিচে সাজু দাঁড়ানো। তো তিনি এখান থেকে বলছে দাঁড়া, এরকম আস্তে আস্তে ফিসফিস করে দাঁড়া, আমি আসতেছি। তাই বলে তিনি আস্তে করে গেলেন তার উঠানের এক কোণে, তার বারান্দার এক কোণে, সেইখানে তার জিনিসপত্র রাখা থাকে, আস্তে আস্তে খুব সন্তর্পণে যাতে স্ত্রী শব্দ না পায়। তিনি চিন্তা করছেন আস্তে বের হয়ে যাবে, তো তিনি কিন্তু তখন পর্যন্ত কোনো খেয়াল করেন নাই বাজে কয়টা, সময় বা কিছু এইসব ধারণা তার নাই, যদিও 90-এর দশক কিন্তু খুব বেশি আগে না, তারপরও তিনি এত কিছু খেয়াল করেন নাই। তিনি আস্তেই করে তার জিনিসপত্র নিলেন এবং তিনি কোনো বাতিই জানলেন না, মানে তাদের বাসায় কিন্তু ইলেকট্রিসিটি ছিল, তিনি কোনো বাতিই জানলেন না। তিনি তার এই তার জাল, তার বড়শি, তার ট্যাটা, এবং ট্যাটাও ছিল তার, সেই ট্যাটা দিয়েও তারা মাছ ই করত, অনেকটা হারপুনের মতো, কোনো মাছ যদি দেখা যেত বেশি বড় বেঁধে গেছে বড়শি দিয়ে ধরে, যেটা নড়াচড়া বেশি করত, তখন তারা সেই ট্যাটা বা কোঁচ দিয়ে মারতেন, মেরে তুলে আনতেন। তো ট্যাটা, সেই জাল আর সেই তার বড়শি নিয়ে তিনি একসাথে ওই সবগুলো নিয়ে আস্তে করে খুব সন্তর্পণে বাসার দরজাটা লাগিয়ে দিয়ে তিনি বাইরে থেকে টেনে দিয়ে বের হয়ে আসলেন। তো এইটা নিয়ে তাদের খুব একটা ভয় ছিল না যে বাসার মধ্যে কে ঢুকবে, কারণ তাদের বাসাটা ছিল অনেকটা গ্রামের বাসার মতো, মানে একই সাথে এই পাশে আরেক পরিবার থাকে, আর সাধারণত সেখানে কেউ এসে ডিস্টার্ব করত না। আসলে তিনি দরজাটাকে আস্তে করে টেনে দিয়ে বাসার ভালো মতন তিনি বের হয়ে গেলেন। তো তিনি যখন উঠানে নামছেন দেখলেন যে আকাশে কিন্তু মেঘ গুড়গুড় করে, তখন বৃষ্টি নাই, চারিপাশ অনেকটা ভিজা ভিজা, আর তার থেকে সাজু বেশ খানিকটা দূরে। তিনি হাঁটা দিলেন এবং হেঁটে বেরিয়ে গেছেন হাতে জিনিসপত্র। তিনি সাজুরে বলতেছেন যে সাজু জালটা ল, জালটা ল। তো দেখতেছে যে সাজু কোনো উত্তর দেয় না, সে হাঁটতেছে, আর তার আশেপাশে গাছগাছালি এবং একটা বাঁশঝাড়ও আছে তার সামনে। তো দেখলো যে সাজু অলরেডি সেই বাঁশঝাড়ের পাশ দিয়ে হাঁটতেছে। তো তিনি হাঁটা দিলেন, রাগ করলো, রাগ উঠলো একটু আর কি, যে বেটা তো চিন্তা করতেছে যে বেটা আমার জালটা নিলে তো আমার একটু ঝামেলা কমতো, আমি সামনে মানে আগে যেতে পারতাম আস্তে দিয়ে। এগুলো ভাবতে ভাবতে তিনি বললেন সাজুকে এখান থেকে চিৎকার করে, এই দাঁড়া একটু বলে তিনি ওই নিজের দা থেমে দাঁড়িয়ে তার জালটা, ও তিনি একটা বালতি নিয়েছিলেন যে বালতিতে সবসময় মাছটা ক্যারি করে আনেন, সেই বালতির মধ্যে জালটা ঢুকালেন, তার বড়শিটা রাখলেন, আর ট্যাটাটাকে ধরলেন বালতির হ্যান্ডেলের সাথে, মানে নিজে গুছায় নিলেন, নিয়ে তারা হাঁটা দিলেন। তো হাঁটতে হাঁটতে তিনি মনে করতেছেন হায় রে একটা বড় ভুল হয়ে গেল, আমি তো সাথে কোনো আলুই আনি নাই, মানে টর্চ লাইট বা হারিকেন এগুলোতে একটা কিছু থাকা দরকার, নাহলে আমি ওখানে বসবো দেখবো কেমনে কি, এই আকাশের আলো যেরকম কিছুই না। তো তিনি ওখান থেকে চিৎকার করে সাজুরে বলতেছে, না সাজু আলো আনি নাই, তুই দাঁড়া আমি নিয়ে আসি বাসার থেকে। ওখান থেকে সাজু বলতেছে লাগবে না, হ্যাঁ সাজু বলতেছে লাগবে না, তুই আয়। তো তিনি ভাবলেন কি ব্যাপার, লাগবে না কেন, সাজুর কাছে কি আছে এরকম আলো, থাকতেই পারে, ও হয়তো টর্চ লাইট নিয়ে আসছে। তো তিনি আবার হাঁটা ধরলেন, হেঁটে হেঁটে যাচ্ছেন তাদের এই যে এই রাস্তার মধ্যে দিয়ে, একটা ছিল মূল রাস্তা সড়কে উঠে সেই জলাশয়ের কাছে যাওয়া, আর একটা হচ্ছে শর্টকাট রাস্তা। তো তিনি দেখলেন সাজু হঠাৎ করে বায় টার্ন নিয়ে শর্টকাট রাস্তায় ঢুকে গেলেন। শর্টকাট রাস্তাটা কিন্তু একেবারে মাটির রাস্তা, মানে সেটাতে কোনো ই নাই আর কি, মানে পিচ ঢালা বা কিছু নাই, মাটির রাস্তা এবং দুই পাশে গাছগাছালি, মানে একেবারে গ্রামে যেরকম থাকে সেরকমই, এবং এক পাশে বেশ বড় বড় ঘাসের মতো হয়েছে, নলখাগড়া টাইপের, এগুলোর মধ্যে হেঁটে যাচ্ছেন। এবং তিনি কয়েক জায়গায় খেয়াল করলেন প্যাচ প্যাচা তার পা ডেবে যাচ্ছে একেবারে খাদার মধ্যে। তিনি চিন্তা করলেন কি দরকার এখানে, বৃষ্টি হয়েছে এটার মধ্যে দিয়ে আসার কি দরকার ছিল। কিন্তু সাজু মনে অনায়াসে ওখান থেকে চলে যাচ্ছে, মানে তার কাছে একটু রাগই লাগে এটা। তিনি দুই একবার চিৎকার করে বলেন, কি রে তুই সামনে না কেন, তুই এত দূরে কেন বেটা, আর তুই তুই এত দূরে কথা না বলে কিভাবে যাবো তোর সাথে, আর এই হিন্দা হাঁটার কি দরকার ছিল, আমি তো মানে মূল রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতাম, মেন রোডের পাইপ দিয়ে হেঁটে যেতে পারতাম। তো দেখা যায় সাধু বলে যে আয় আয়, আর কোনো কথা না বলে হাঁটতেছে। তো তার একটু রাগ লাগলো এবং সাজুর কথাবার্তাও তার কাছে মানে ভাল লাগতেছে না। তো তিনি চিন্তা করলেন যে এরকম করে কেন, এমন হইতে পারে যে হয়তো রাত্রে ডাইকে আনছি মাছ ধরার জন্য, হয়তো তার ভাল লাগতেছিল না এর জন্য। তো যাই হোক, তো তিনি অগত্যা হাঁটতেছেন এবং তার কাছে খুব মেজাজ গরম হইতেছে, কারণ আকাশটা মেঘলা এবং মেঘটা কমে গেছে এখন অবশ্য, মাঝে মাঝে চাঁদ যে উঠছে চাঁদের অংশ দেখা যায় মেঘ সরে গিয়ে, কিন্তু তারপরও কিন্তু মানে একটা গুমোট ভাব, মাঝে মাঝে ঠান্ডা হাওয়া আসতেছে কিন্তু একটা কেমন জানি ভেজা ভেজা ভাব আছে বাতাসে, আর চারিদিকে যেহেতু বৃষ্টি হয়েছে মাটিটা একদম যেখান থেকে তারা যাচ্ছে জায়গাটা ভিজে প্যাচ প্যাচা হয়ে গেছে, বিশেষ করে নলখাগড়ার জায়গাগুলোতে প্রায় দেখা গেছে পানি হয়ে গেছে, মানে পাড়া দিলে গোড়ালি পর্যন্ত ডেবে যায়, আর ওই অতটুকু আলোতেই কিন্তু তাকে চলতে হইতেছে। তো তিনি খুব বিরক্ত হইতেছেন, তো তিনি একবার চিৎকার করে সাজুরে বললো কি তুই কি টর্চ লাইট আনছিস, সাজু বলতেছে আয় 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 আসে আয় 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 আসে লাইট আসে আয় আয় বলে ডাকতেছে। তো তিনি বলে জ্বালিস না কেন টর্চ, তো ওখান থেকে দেখে কোন উত্তর দিচ্ছে না, সাধু হাঁটতেছে। তো তিনি মেজাজটা গরম করে ওই হাঁটা ধরলেন, আরো স্পিডে হাঁটলেন, দেখলেন সাধুর কাছে তিনিই যান। তো তিনি হাঁটতেছেন অনেক অনেক হাঁটতেছে, দেখে সাধুর কাছে আরো তিনি ডিস্টেন্স থাকতেছে, আর সাধুও মনে হচ্ছে হাঁটার স্পিড বাড়াইতেছে। তো রাগ খুবই উঠছে কিন্তু কিছু করতে পারলেন না। এখন চিন্তা করলেন আচ্ছা দেখ মাছ ধরার অবস্থা কি, তারা এর মধ্যে চাঁদ মোটামুটি বের হয়েছে আকাশ থেকে এবং চাঁদটা মোটামুটি বেশ পূর্ণ চাঁদই ছিল কিন্তু মেঘে প্রায় অর্ধেক ঢাকা এরকম একটা অবস্থা। তো এটাতে একটা কেমন উদ্ভট আলো তৈরি হয়েছে চারিদিকে, উদ্ভট আলোটা কেমন যে মনে হচ্ছে যে কেমন ধূসর টাইপের আলো, খুব ক্লিয়ার না, মানে ঘোলাটে টাইপের একটা আলো চারিদিকে তৈরি হয়েছে, কারণ মেঘগুলো ফিল্টার হয়ে আলোটা আসছে এবং এই ফিল্টারের কারণে ফিল্টারেশনের কারণে কেমন যেন ঘোলাটে হয়ে গেছে আলোটা, বাট দেখা যাচ্ছে চারিপাশে। তো যাক উনি একটু জ্বালালে একটু শান্তি পেলেন এটাতে, যে যাক এই আলোতে কিন্তু মানে যাওয়া যাবে। তো হাঁটতে হাঁটতে তিনি দেখলেন সাজু চলে গেল যেখানে তাদের মাছ ধরতেন ইউজুয়ালি, সেইটা না আরেকটা স্পট, এটাও কিন্তু মাছ ধরা তিনি জানেন, কিন্তু এই স্পটটার কিন্তু বদনাম আছে। বদনাম আছে কি, অনেকেই বলে যে এই জায়গাটা একটু ভুতুড়ে আর কি, মানুষজন ওখানে বলে এবং তারা তিনি নিজেও শুনছেন, কারণ এইসব ওই জায়গার বদনাম হওয়ার কারণ হচ্ছে ওই মাছ ধরার স্পটটার আশেপাশে নাকি অনেক খুন খারাপই হয়, মানুষজন নাকি ওই দেখা যাচ্ছে যে ওখানে ডেড বডি টডি ফালাই দিত এরকম ব্যাপার স্যাপার। তো তিনি এই জিনিসটা নিয়ে বেশ একটু মানে টেনশন ফিল করেন যে এই জায়গাটা তো ভালো না। তো তিনি সাজু তখন দেখতেছেন হেঁটে ওই ভিজা জায়গা দিয়ে একটু সামনে যে জায়গাতে মানে মানুষ বসে মাছ টাছ ধরতে ওই জায়গায় গেছে। তো তিনি সাজুরে বলছে যাই বেটা তুই এখানে আসছিস কেন, এখানে তো বেটা মানুষজন রাত্রে সাধারণত মাছ ধরে না বেটা, দিনের বেলা বসে মানুষ এখানে, আইসস জায়গাও তো ভালো না বেটা। তো দেখতে সাজু কোন উত্তর দিতেছে না, সাজু ওখানে দাঁড়ায় আছে এবং সামনে চাঁদ, তার মাঝখানে তিনি যে হাঁটতেছেন তার সামনে প্রথমেই পড়ছে গাছটা, বিশাল গাছ, সেই গাছের পাশেই হচ্ছে সেই লম্বা জায়গাটা পানির মধ্যে যেটা গেছে, সেইখানে পানির একদম যে জায়গায় বসে মাছ ধরবে সেই উঁচু অংশটার মধ্যে দেখতেছেন তিনি সাজু দাঁড়ায় আছে, চাঁদের আলোটা তার ওই পাশে, মানে চাঁদের মধ্যে সাজুর অবয়বের ছায়াটা আসছে আর কিছু না। তো সাজুর আচরণটা তার ভাল লাগতেছে না, জালাল সাহেবের মনে হচ্ছে যে সাজুর আচরণটা খুব সুবিধার না, সে মানে উদ্ভট টাইপের একটা আচরণ করতেছে। তো তিনি আস্তে আস্তে হেঁটে কাছে চলে আসলেন সাজুর, মানে এইবার কিন্তু আর ডিস্টেন্স কমে গেছে যেহেতু সাজু দাঁড়ায় আছে, তো তার থেকে সাজুর ডিস্টেন্স প্রায় এখানে মানে 5 ফিটের মতো। তিনি কাছে এসে বলতেছেন কি রে বেটা সমস্যা কি, তুই বেটা তোরে আমি কইতেছি লাইট জ্বালতে, তোরে এই করতে তুই কোন উত্তর দেস না কেন। সাজু বলতেছে যে তার সামনে দাঁড়া, পানির পানির সামনে দাঁড়া, পানির সামনে দাঁড়া, পানিতে নাম, নাইমা বেটা জাল মার, জাল মার, মাছ পাবি, মাছ পাবি। তো তিনি বলতেছে যে জাল মারবো কেন, বর্শিতে ধরি, এখানে শুকনায় দাঁড়ায় মারি। না না নাম, পানিতে নাম বেটা। তো তিনি শুনতেছে সাজুর কথা, পানিতে নাম, পানিতে নাইমা জাল মার। তো তিনি বলছে পানিতে নামার দরকার কি, আমি এখানে শুকনায় দাঁড়ায় একটা বিড়ি টানো আর আমি বর্শি মারি, তুই লাইট দে বেটা। সাজু বলছে তুই পানিতে নাম না। তো তাকে যখন বারবার ইনসিস্ট করতেছে তখন না তার গাটা একটু কাটা দিয়ে উঠছে এবং তার কাছে মনে হলো যে কেমন জানি পরিবেশটা, মানে এরকম হওয়ার তো আসলে কথা না, সাধু ওইভাবে আচরণ করে না, তারা শুধু বারবারই একটা দুইটা কথাই বলে, নাম না নাম না পানিতে নাম না। তো তিনি চিন্তা করতে করতে তিনি হেঁটে গেলেন, সাধুকে তিনি ক্রস করছেন, মানে সাজুকে পার হয়ে গেছেন। সাজুকে যখন পার হন একটা বিচ্ছিরি উৎকট গন্ধ পেয়েছেন তিনি, মানে একেবারে আনএক্সপ্লেইন, মানে এক্সপ্লেইন করার মতো না গন্ধটা তার কাছে, মানে একেবারে মানে সিগারেটের মানে পোড়া গন্ধ, মানে সিগারেটের ই যদি পুড়ে, যেমন ছাই যদি অনেক পানির জায়গার মধ্যে পুড়ে পচে একটা গন্ধ হয়, সেটার সাথে একটা উৎকট বাজে গন্ধ টাইপের। তো তিনি পার হয়ে গেছেন, গন্ধটা পেয়ে তিনি দুই চার পা সামনে গিয়ে তিনি ভাবছেন সাজু নামতে বসেছে, কি হয়েছে, আমি জাল ফেলবো না, আমি বড়শি মারবো কাছাকাছি চেয়ে। তো তিনি ওখানে দাঁড়ায় তার বড়শিটাকে নিছেন, নিয়ে তিনি সেখানে বড়শির যে তার হুক আছে, মানে সেই যে হুকের মধ্যে তিনি আদার খুঁজতেছেন, তার বালতির মধ্যে লাগাবেন, আর তিনি মানে বসছেন আর কি, হাঁটু গেড়ে বসে আদারটা দিয়ে তিনি তাকাচ্ছেন। তাকাইতে তাকাই তিনি ঘুরে একবার সাজুর দিকে তাকালেন, তাকায় তার কাছে একটু অন্যরকম মনে হইল, কারণ সাজুর পায়ের দিকে তার চোখ গেছে, চাঁদের আলো তো পড়তেছে, চাঁদের আলোতে তিনি দেখতেছেন যে সাজু মনে হচ্ছে মাটি থেকে প্রায় এক বিঘত, মানে এক বিঘত টাইপের উপরে দাঁড়ানো, মাটির সাথে তার টাচ নাই, মাটি থেকে প্রায় এক বিঘত উপরে দাঁড়ায় আছে সাজু। নিচে তিনি ভালো মতন খেয়াল করলেন চাঁদের আলো কিন্তু সাজুর পায়ের তলে পড়তেছে, দ্যাটস মিন তার পা মাটিকে স্পর্শ করে নাই। তিনি কিন্তু খুব ভয় পেয়ে গেলেন, প্রচন্ড ভয় পেয়েছেন তিনি, জালাল সাহেব মানে একদম তার গা কেঁপে উঠছে, কিন্তু তিনি কিছু বললেন না। চিন্তা করলেন যে আমি যদি এখন একটা রিয়্যাক্ট করি, তিনি এটা ভালো মতন জানতেন যেহেতু তিনি ওখানে, ওটা কিন্তু গ্রামের মতো এলাকা, যে জায়গাটা তিনি থাকতেন ওটা গ্রামই বলা চলে সেই জায়গাটা, তো তিনি জানেন যে এটা তিনি সবসময় শুনছেন যে ভূত প্রেত আর যাই পারুক মানুষের মনের কথা বুঝতে পারে না, এটা শয়তান কখনো মানুষের মনের কথা বুঝতে পারে না। শয়তান মানুষকে কুমন্ত্রণা দিতে পারে কানে এসে, উল্টাপাল্টা মানুষের বিভিন্ন সময় বিভিন্ন রকমের কুমন্ত্রণা, বিভিন্ন রকম বাজে চিন্তা ঢুকাইতে পারে, কিন্তু আপনি মনে মনে কি ভাবতেছেন এটা শয়তান কোনোদিন বুঝতে পারে না। মানে ভূত প্রেত জিন, মানে জিনই তো সবই জিন, এটা কিন্তু জালাল সাহেব জানতেন যে তার মনের কথাটা ও জানবে না, উনি যদি এখন এটা প্রকাশ করে ফেলেন তাহলে কিন্তু জানবে, উনি বুঝে ফেলছেন যে এটা কোনো পিশাচ, এবং এই ধরনের কাহিনী তিনি শুনছেন গ্রামে মাছ ধরতে নিয়ে আসা ডেকে, তার নিজের সাথে যে ঘটবে এটা তিনি কখনোই বুঝতে পারেন নাই, এগুলো তিনি আরো আগে শুনতেন, সে নাইনটিজে থেকেই তিনি শুনতেন, আরো আগে গ্রামে এই ধরনের কথা প্রচলিত ছিল, এবং সাজু এসেইভাবে ডাকবে তাকে এটা তিনি কখনো ভাবতেই পারেন নাই, তার কল্পনার বাইরে। এই যে মাটিতে লেভিটেট, মানে মাটি থেকে সে যে উপরে উঠে গেছে লেভিটেট করে, এইটাতেই তার ভেতরে মানে এই জিনিসটা আসছে চিন্তা যে ও তো আসলে মানুষ না, আর আমাকে কেন পানিতে নামতে বলতেছে বারবার। তো তিনি ভয় পেয়ে, প্রচন্ড ভয় পেয়েও তিনি যেহেতু তার মনের কথা জানতে দিবে না এই কারণে তিনি প্রকাশ করতেছেন না। তো তিনি কি করলেন, এক হাত দিয়ে তার ট্যাটাটাকে কাছে রাখলেন, আর একটু রেখে তিনি বড়শিতে ই ফেলতেছেন, ওই যে তার ওই বড়শির মধ্যে তিনি লাগাইছেন, আদার লাগাইছেন, লাগায় তখন ওই পাশ থেকে শুনতেছে পিছন থেকে তাকে সাজু বলতেছে, কিরে তুই জাল মারস না কেন, ধরে না কইছে জাল মারতে, তুই বড়শি ফেলস কেন, বলে যে না আমি পানিতে এখন নামতে ইচ্ছা করতেছে না, নাম পানিতে নাম, মনে হইতেছে যে তার কথার মধ্যে কমান্ডিং একটা বয়েস, তিনি বলতেছেন পানিতে নামুন না, কিল্লেগে পানিতে নামুন, তুই নাম, আমি নামুন না, তুই নাম পানিতে নাম। এবং এইবার যে সে কথা বলছে তুই নাম পানিতে নাম, তার কণ্ঠটা না চেঞ্জ হয়ে গেছে, বেশ ভারী টাইপের, অন্য টাইপের কণ্ঠ হয়ে গেছে, সাজুর মতো আর লাগতেছে না, একটু ভারী একটু নাকি কণ্ঠ। তিনি তো বুঝলেন যে মানে ওইটা তার স্বর বের করে ফেলতেছে, তো প্রচন্ড ভয় পেয়েছেন, তার সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, তিনি বললেন যে আমি পানিতে নামুন না। তো তিনি একটা জিনিস শুনছেন যে জালের যে জাল ফেলেন সে জালের মধ্যে যে কাঠি লাগানো থাকে সেগুলো লোহার, এবং তিনি শুনছেন এটা মানে তাদের ওখানে মিথ যে জালের আশেপাশে এই এই খারাপ জিনিস পিছাত আসতে চায় না ওই লোহার কাঠির জন্য, আর তিনি ট্যাটাটাকে শক্ত করে ধরে তিনি জালটাকে ঘুরে তার সাথে রাখলেন হাতে পেঁচায়, যেমন আমরা দড়ির গাছি ধরি সেরকম ধরে তিনি ঘুরলেন, বলে আমি নামুন না পানিতে, কি সমস্যা। তখন তিনি দেখলেন যে ওইখানে তো সাজু দাঁড়ানো নাই, ওইখানে একটা অবয়ব দাঁড়ানো, অন্ধকার, মানে পুরো একটা পুরো অন্ধকার, ওইটাকে বোঝাচ্ছে না, বিশাল একটা অন্ধকার, একটা অবয়ব, মনে হচ্ছে যে ওই জায়গাটা মানে তার থেকে প্রায় বেশ খানিকটা লম্বা, মনে হচ্ছে জায়গাটাকে পুরো করে রাখছে, এবং তার চারিপাশে থুতু ছিটাচ্ছে, থু থু করে থুতু ছিটাচ্ছে, এবং সেই থুতুর যে বিচ্ছিরি গন্ধ, এবং এক এক পশলা থুতু তার কাছে এসে পড়লো, বিচ্ছিরি গন্ধ লাগলো তার কাছে। তো তিনি আরেকটু পিছায় গেলেন, জালাল সাহেব আরেকটু পিছায় সামনে মানে চাঁদের আলো আর একটু গেলেন, পানিতে নামবেন না, তিনি তার কোচটাকে হাতে ধরে রাখছেন আর জালটাকে। এই সময় ওই যে অবয়বটা সাজুর সেটা আর একটু এগিয়ে আসলো তার সামনে এবং তিনি দেখলেন যে সারা শরীরে রোমালা, বড় বড় রোমালা একটা মানুষ দাঁড়ায় আছে, তার চুলগুলা বড়, সারা শরীরে রোমও বড়, খালি গায়ে মানে মানে বোঝা যাচ্ছে শরীরের কিছু অংশ পরিষ্কার যেগুলো মানুষের মতো কিন্তু হাতের এখানে রোম, নখগুলা বড় বড়, পাগুলা বড় বড়। তিনি একটা অস্ফুট হাসি শুনলেন সেটা, এবং সেই হাসিটা খুবই ভয়ঙ্কর লাগলো তার কাছে। তিনি আসলে জালাল সাহেব বিশ্বাস করতে পারতেছিলেন না যে তার জীবনে এরকম কিছু ঘটতেছে বা তিনি সামনাসামনি এরকম কিছু দেখতে পাবেন। তিনি প্রচন্ড ভয় পেয়ে তিনি একেবারে জমে গেছেন, কিছু করতে পারবেন না তিনি, এরকম চিন্তা করছেন। তো তিনি তখন আস্তে করে তার কোচটাকে উঁচা করে ধরলেন, ধরে তিনি একেবারে মানে পিছনে নিলেন যে তিনি ছুড়ে মারবেন কোচটা। তো এই সময় তিনি আবিষ্কার করলেন যে তার কোচটা মনে হলো হাতের মধ্যে অনেক গরম লাগলো, তার হাতের যেই জায়গাটা ধরেছিলেন হাত থেকে প্রচন্ড গরম লেগে তিনি ফেলে দিলেন কোচটা, আর তিনি আবার হাসি শুনলেন সেই জিনিসটা হাসতেছে। এবার তিনি জালটা ছুড়ে মারলেন সেটার দিকে, জালটা ওটার গাড়ি গায়ের মধ্যে পুরো যে পেঁচায় গেল, পেঁচায় যাওয়ার পরে সেটা প্রচন্ড একটা বাজে রকম শব্দ করলো, অ্যাজ ইফ গভীরতে যদি বাদুড় খুব কর্কশ কণ্ঠে ডেকে উঠে যেরকম হবে সেরকম, এবং সেটা এসে ঝাঁপায় পড়লো তার উপরে জাল নিয়েই, এবং তিনিও সেটাকে ধরে বসলেন। জালাল সাহেব মোটামুটি বলশালী ছিলেন, চেষ্টা করলেন তিনি, কিন্তু দেখলেন যে তার শরীরের শক্তি কিছুই না, মানে একটা খড়কুটের মতো তাকে তুলে নিয়ে পানির মধ্যে ফেলে দিল, পানির মধ্যে ঝপাস করে তিনি পড়লেন। তিনি বুঝলেন যে তিনি ডুবে যাচ্ছেন, তার নাক মুখ দিয়ে পানি ঢুকে যাচ্ছে, তো তিনি শ্বাস বন্ধ করে ফেলছেন শেষ মুহূর্তে, এবং শ্বাস বন্ধ করে তিনি পানির নিচে তার মাথা চেপে ধরছে। তিনি বুঝতেছেন তার দুই পা টেনে উপর দিক তুলে ফেলছে কেউ, পা বাইরের দিকে, তিনি বুঝতে পারছেন তার মানে মাথাটা নিচের দিকে। তো তিনি এরকম শুনছিলেন যে এরকম হয় যে মানুষকে মাথা গেড়ে ফেলে কাদার মধ্যে, তো তিনি ওই সময় মন থেকে মানে ডুকরে কেঁদে উঠলেন, দোয়া করে আল্লাহর কাছে যে আমাকে বাঁচাও আল্লাহ, এরকম করলেন। এবং তিনি অনেক কষ্টে খুব ভালো ফিট ছিলেন, তিনি শরীরটাকে বাঁকিয়ে উঠে আনলেন, তার পাটা যেহেতু উপরে কেউ তুলে রাখছে বাতাসে, এবং তিনি বুঝতেছেন তার পা ধরে রাখছে কেউ, তিনি মাথাটা উপরে উঠায় তিনি জোরে দোয়া পড়লেন এবং তিনি ঝাঁকা মারলেন নিজের পায়ে, এবং তিনি নিজে পানিতে পড়ে গেলেন, দেখলেন পা ছুটে গেছে, যেহেতু দোয়া পড়ছেন পড়ে গেছে, তিনি দোয়া পড়তে পড়তে লাফ দিয়ে দৌড়ায় উঠে আসলেন পাড়ের মধ্যে এবং দেখলেন ওই জিনিসটা নাই আশেপাশে কোথাও, ওই পাশে কিছু নাই। তিনি দৌড় দিয়ে তার কোচটা তুলে নিলেন, আবার কোচটা তুলে নিয়ে তিনি দৌড় দিলেন ওখান থেকে, মানে আর কিছুর জন্য অপেক্ষা করলেন না, জাল টাল কিছুর জন্য না, ঝেড়ে সেখান থেকে দৌড় দিলেন, দেখলেন কিছু নাই। তো তিনি যখন চলে আসতেছেন তিনি ওইখান থেকে শুনলেন তার পিছন থেকে কেউ বলতেছে যে আজকে তোরে ছেড়ে দিলাম, তোর এর পরে পাইলে আমি শেষ করে দিব, তোর জীবন ওই দিনই শেষ হবে। তো তিনি সাথে সাথে দোয়া পড়ে আল্লাহ আকবার বলে তার হাতের কোষটাকে ছুড়ে মারলেন ওইদিকে যেদিক থেকে আসছে ভয়েসটা। তো তিনি একটা প্রচন্ড কর্কশ শব্দ শুনছেন ওইখানে, কিন্তু তিনি আর দাঁড়ান নাই, ঝেড়ে দৌড়াইছেন। দৌড়াইতে দৌড়াইতে একেবারে সেই নলখাগড়া রাস্তা পার হয়ে কোন সময় তিনি বাসার উঠানে এসে বাসার দরজার মধ্যে ধড়াম করে পড়লেন, তার খেয়াল নেই। তো যখন পড়ছেন দরজার মধ্যে দেখছেন যে বাসা যেভাবে রেখে গেছেন সেরকমই আছে, আর তার বহু চিল্লায় উঠছে ঘর থেকে কে কে কে, তার স্ত্রী লাফ দিয়ে উঠে গেছে কারণ সেও ভয় পেয়েছে হঠাৎ করে কে এসে দরজার মধ্যে, গভীর গভীর ঘুম থেকে শব্দ করে পড়ছে। তো তিনি চিৎকার করে পড়ছে, শব্দ করছে, তো বাসায় তাড়াতাড়ি তারা বাতি জ্বালছে যে এসে তাকে দেখলো যে সে মাটিতে পড়া, তার সারা শরীরের রং চেঞ্জ হয়ে গেছে, তো সারা শরীরে কাদা মাখানো, মাথার চুল টুল ভিজা, অন্যরকম অবস্থা। তো সাথে সাথেই ওনার স্ত্রী তার অন্যদেরকে ডাক দিল, পরিবারের সবাই উঠে আসছে, এসে তাকে ওই সময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, দেখলো যে তার এখনো জান আছে কিন্তু তিনি সেন্সলেস, তো তাকে নিল। তো ওনার পরবর্তীতে যখন হুঁশ আসছে তখন দেখলো দিনের বেলা, ওনার গায়ে প্রচন্ড জ্বর এবং তার পরিবারের মানুষজন ডাক্তার দেখাইছে, ডাক্তার আসছে, ডাক্তার এসে ওষুধ দিছে, ডাক্তার বলছে সেন্স যদি না ফিরে তাহলে তাকে হাসপাতালে নিতে হবে, আর এলাকার মৌলানা সাহেবকে খবর দেওয়া হয়েছে, তিনি আসছে এসে ঝাড়তেছে কারণ তারা বুঝতেছিল না যে কি হয়েছে তার। তো এই সময় ওই সাজু আসছে, তো সাজুকে দেখে তিনি নাকি সেন্স থেকে উঠে যখন এত মানুষজন দেখছে এইসব প্রচন্ড ভয় পেয়েছে, সাজুকে দেখে তিনি সরে যেতেছিলেন, সাজু বলে কি হয়েছে তোর কি, তো তখন তিনি সবকিছু বলা শুরু করলেন সবাইরে, সবাই শুনে অবাক হলো এবং সাজুর দিকে সবাই তাকিয়ে আছে। সাজু বলছে মাথা খারাপ আমি আসছি, আমি আসি না এখানে, আমি বেটা তুই কালকে বলছিস আমি বাসায় দিয়ে যে আমি ক্লান্ত হয়ে খেয়ে ঘুমাইছি, আমার কোনো খেয়ালই নেই, আমি এর জন্য আমার আজকে মনে হয়েছে যে তোর সাথে দেখা করি কি ব্যাপার কি। তো তিনি বললেন যে এরকম, আর তিনি নিজেই বুঝতে পারছেন তো সাজু অবশ্যই না, তো তিনি বললেন সবাইরে, সবাই শুনলো এবং তারা সবাই ব্যাপারটাকে মানে অন্যভাবে নিল যে এটা একটা বিশাল ভৌতিক ব্যাপার এবং তারা যে সারা জীবন শুনে আসছে মাছ ধরতে যাওয়ার ঘটনা, যে মাছ ধরার সময় কাউকে ডেকে নিয়ে যায়, এটা তাদের সামনেই ঘটছে জিনিসটা, এটা তারা সবাই এটা ফার্স্ট টাইম দেখলেন। আর সেই যে মৌলানা সাহেবকে আনছিলেন মসজিদ থেকে, তিনি বললেন যে রাতের বেলা এরকম যাওয়া ঠিক না, আপনাদের তো আসলে আমি বুঝি না আপনাদের মধ্যে এত বেশি আগ্রহ কেন এই গভীর রাতে মাছ ধরতে যাওয়া, বৃষ্টির মধ্যে মাছ ধরতে যাওয়া। মাছ তো ধরবেন, মাছ তো একটা ধরার জিনিস, ধরেন মানে দিনের বেলা ধরেন, যারা জেলে আছে তাদের তো একটা মানে তাদের নিজের এটা তারা করতেছে বংশ পরম্পরা একের পর এক মাছ ধরে, তাদের একটা অভ্যাস আছে। আপনারা যারা এমনি শৌখিন মৎস্য শিকারী মাছ ধরেন, এই রাত্রেবেলা কি দরকার যাওয়ার এরকম সময়, আর বৃষ্টি হইতেছে এর মধ্যে শুনছেন গজার মাছ উঠে চলে গেছেন মাছ ধরতে, আর হইতে পারে এরকম হয়তো খারাপ জিন বদজিন আসে এরকম নিয়ে যায়, অনেক সময় হয়তো এখান তো সে প্রকাশ করছে, নিজেকে প্রকাশও করবে না আপনার বন্ধুর মতো, আপনাকে নিয়ে যাবো ওইখানে যে ধাক্কা মেরে পানিতে ফেলে দিবে, আপনি সাঁতার না জানলে ডুবে যাবেন, এরকম ব্যাপার স্যাপার তো ঘটতে পারে, আপনি বুঝবেন না আপনাকে ভূতে ধাক্কা দিছে নাকি সে দিছে। তো যাই হোক, এই বলে হুজুর বলে যে আপনারা সাবধানে চলাফেরা করবেন, দরকার নাই এরকম এত উৎসাহ দেখানোর মাছ ধরার জন্য, ধরবেন অন্য সময় ধরবেন, সুন্দর করে যাবেন সবাই। আর কখনো বাসার থেকে কাউকে না বলে এইভাবে বেরোবেন না, এটা ঠিক না। বাসার থেকে কাউকে না বলে যাওয়া মানে আপনি কাউকেই জানাইলেন না আপনি কোথায় গেছেন, যেখানেই যাবেন আপনি আপনার বলে যাবেন যে আমি এখানে যাচ্ছি। যাই হোক, এই ছিল হুজুর উপদেশ, এবং তিনি বলছেন যে হয়তো তিনি যখন নাকি দোয়া পড়ছেন সুরা পড়ছেন তখন ওই জিনিসটা তাকে ছেড়ে দিছে, তার সাথে টিকতে পারেনি, হয়তো তার মনে অনেক কঠিন বিশ্বাস ছিল এই নিয়ে তিনি পড়ছিলেন, এই কারণে তাকে ই করতে পারেনি। আর বলছিল সাবধানে থাকতে জালাল সাহেবকে, যেহেতু সে তিনি ওই জায়গাটাকে আঘাত করছেন এবং তাকে ওই দিন তার হায়াত ছিল তিনি বেঁচে আসছেন, আর না হলে হয়তো তার অন্যরকম কিছু হইত। যাই হোক, এই ছিল লতার ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এবং আমি আমার মতো করে শেয়ার করেছি, আমি জানি না কেমন হয়েছে, আমি চেষ্টা করেছি ভয়ের এলিমেন্টগুলো সুন্দর করে রাখতে আপনাদের সামনে, আর এটাই ছিল লতার ঘটনা। তো এখন চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একটি ঘটনা নিয়ে আরো একবার চলে এলাম, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আরিফুর রহমান বগুড়া সদর থেকে, এবং তিনি আমাদের কাছে গত এপিসোডে একটি ঘটনা পাঠিয়েছিলেন, তার জীবনের একটি ঘটনা, এবং তিনি আরো একটি ঘটনা পাঠিয়েছেন তাদের বাড়ি কেন্দ্রিক, এবং তাদের বাসায় কি ঘটেছিল সেটি তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন তাহার জীবনে বেশ কিছু এই ধরনের মানে আনএক্সপ্লেইনড ঘটনা ঘটেছে, আর তার সাথে এই ধরনের প্যারানর্মাল ব্যাপারগুলো প্রায় ঘটে থাকে বা ঘটেছে। এর কারণ হচ্ছে যে তিনি তার রাশিকে বলেছে, রাশির কথা বলেছেন যে তার যে রাশি সেই রাশিতে তিনি এগুলো দেখতে পান, যদিও আমি এই ব্যাপারে বিশ্বাস স্থাপন করি না, এই রাশিফল নিয়ে আমার কোনো এই ধরনের বিশ্বাস নেই, তবে তিনি বলেছেন তাই বললাম আপনাদেরকে। আমি চলে যাচ্ছি আরিফুর রহমানের ঘটনায়। আরিফুর রহমান লিখেছেন তিনি তখন ক্লাস সেভেনে পড়তেন, আমি কিন্তু আমার মতো করে শেয়ার করবো ঘটনাটি, তিনি স্ক্যাটার্ড ভাবে লিখেছেন, আমি চেষ্টা করব এটা ফুটিয়ে তুলতে। তো তিনি তখন ক্লাস সেভেনে পড়তেন, সেই সময়কার ঘটনা। তারা ছিলেন তিন ভাই এবং তাদেরকে তার বাবা স্কুলে নিয়ে যেতেন সকালবেলা। তো যখন স্কুলে যেতেন, যাওয়ার পথে আরিফুর রহমান দেখতেন যে ফুলের দোকান, বেশ বড় বড় কিছু ফুলের দোকান, যেখানে সেই নার্সারি বসতো আর কি, ছোট ছোট ফুল গাছ ইত্যাদি ইত্যাদি প্ল্যান্ট গুলো সেখানে সাজিয়ে বসতো, এবং সেই লোকগুলো সেগুলো বিক্রি করতো। আরিফুর রহমান তার বাবাকে নিয়ে টেনে টেনে নিয়ে যেতেন সেখানে এবং নিয়ে দেখতেন, তার খুব ইচ্ছা ছিল এই ফুল গাছগুলো বা ফুলের যে ভ্যারাইটি গুলো দেখার, খুব আকৃষ্ট করতো নাকি তাকে, তিনি খুব আগ্রহ ভরে যেতেন এবং বিভিন্ন ফুলের ঘ্রাণও নিতেন। তো যেই ফুলগুলো খুব বেশি ঘ্রাণ ছড়ায় এগুলো তার খুব পছন্দ ছিল, তো তিনি গিয়ে সেগুলো দেখতেন এবং তার ভাইরাও দেখতো, ঘোরাফেরা করতো তার আশপাশে। তবে আরিফের ওনার বেশ শখ ছিল এই ব্যাপারটাতে। তো যাই হোক, এরকম বিভিন্ন সময় ওই দোকানগুলোতে নেওয়ার কারণে ওনার বাবারও চিন্তা হয় যে ছেলের খুব আগ্রহ, এবং তিনি নিজেও নাকি বেশ পছন্দ করা শুরু করেন ব্যাপারটা। তিনি নিজেও যান ছেলের সাথে গিয়ে, তিনিও দেখেন বিভিন্ন গাছ, এবং তিনি সেই মালিকদের সাথে কথা বলতেন যে এগুলো লাগালে কিভাবে যত্ন নিতে হয়, পানি কেমনে দিতে হয় ইত্যাদি ইত্যাদি। তো মোটামুটি এরকম খবরাখবর নিতে নিতে বাবা আর ছেলে প্ল্যান করেন যে তাদের বাসার ছাদে একটা এরকম গার্ডেনিং করলে কেমন হয়। তো আরিফুর রহমান তাদের বাসার বর্ণনা দিয়েছেন সেই সময় যে তার দাদার সময় বাসাটা কেনা ছিল, এটা বেশ বড় একটা তিনতলা বাড়ি এবং এই বাড়িটা ছিল বেশ পুরনো আমলের। ওই সময় সনাতন ধর্মাবলম্বীরা বড় বড় বাড়ি করতেন এবং সেই বাড়ির খুব সুন্দর নকশা করা থাকতো, ডিজাইন করা থাকতো, বিভিন্ন রকম কারুকাজ করা। তো সেরকম একটা বাড়ি নাকি তিনতলা তার দাদা কিনেছিলেন এবং তিনি তারা ওই বাসাটাই থাকতো আর কি। তো মানুষজন যে বাসায় খুব একটা আছে তা না, তিনতলাতে ওনারা বসবাস করতেন। দোতলাটা মোটামুটি ভ্যাকেন্ট থাকতো, একটা অফিস ছিল কিন্তু ভ্যাকেন্ট থাকতো বেশিরভাগ সময়, আর নিচতলায় গোডাউন ছিল, তো ওটা খালিই থাকতো আর কি। তো তিনতলার যে উপরে তারা থাকতেন সেটা ছাদে, ছাদটা আবার ঘেরা ছিল সুন্দর রেলিং দিয়ে, মানে টেরাকোটা টাইপের ই দিয়ে কাজ করা, সুন্দর করে মানে রেলিং করা। সেই ছাদের উপরে বিভিন্ন কর্নারে গাছ রেখে রেখে ফার্স্টে কাজ শুরু করলেন আরিফুর রহমান সাহেবরা এবং তিনি তার বাবা দুজনে মিলেই এই বাগান গড়ে তুললেন। বেশ কিছু গাছ রেখে সেখানে মানে বিশেষ করে যেটা ছিল, মানে আরিফুর রহমানের একটা শখ ছিল যে সুগন্ধি ফুলের গাছের প্রতি, এবং সেটাই তার বাবারও এই একই শখ হয়। এবং খুব সুন্দর করে সেই গাছগুলো তারা সাজালেন তাদের ছাদের উপরে এবং পানি দেওয়া শুরু করলেন প্রতিদিন নিয়মিত। তো যেদিন আরিফ পারতেন তিনি পানি দিতেন, আর যেদিন না পারতেন সেদিন তার ভাইরা পানি দিতেন, তার বাবা পানি দিতেন। তো পানি দেওয়ার সময়টা ছিল সন্ধ্যার সময়, মানে ঠিক মাগরিবের আগে, আসরের নামাজের পরে যে মাগরিবের আগের সময়টা, ওই সময় উঠে পানি দিতেন। তা আরিফ যখন পানি দিতেন গাছগুলায় তখন খুব মানে আগ্রহ করে, তিনি খুব মমতা পোষণ করতেন গাছগুলোর প্রতি, মানে কোনোভাবে তার মধ্যে একটা মমতা চলে আসে গাছগুলোর প্রতি। সামহাও মনে হতো যে খুব মানে তিনি খুব গাছগুলোর প্রতি খুবই আকৃষ্ট হয়ে যেতেন, এটা একটা ব্যাপার। ফুলগুলো তিনি খুব সুন্দর করে দেখতেন, ঘ্রাণ নিতেন বারবার। তো তার মাঝে মাঝে মনে হতো যে ছাদের মধ্যে তিনি যখন পানি দিচ্ছেন এই সময়টা, তার কাছে মনে হতো যে আর কেউ তাকে লক্ষ্য করছে। তো তিনি এদিক ওদিক তাকালে আসলে কাউকে দেখতেন না, দেখতেন যে না আসলে কেউ নাই, ছাদ সম্পূর্ণ ফাঁকা, সম্পূর্ণ ফাঁকা ছাদে তিনি পানি দিচ্ছেন, কিন্তু তার কাছে মাঝে মাঝে মনে হতো। তো তিনি কোনো একটা কারণে তাদের পাশের বাসার একটা বর্ণনা দিয়েছেন, সেটা আরো পুরনো একটা বাড়ি সেখানে একদম পাশের, এবং সেই বাসাটা মানে বেসিক্যালি তিনটা তলাতেই অফিস ছিল এবং মধ্যবর্তী তলাতে একটা ব্যাংক ছিল, বেশ মানে পুরনো বিল্ডিং এবং ভ্যাকেন্ট পুরো বাড়িটা, নাকি খা খা করত পাশে, খুব খা খা করত বাসাটা, এবং তার কাছে একটু মানে অন্যরকমই লাগতো ওই বাসার ছাদের দিকে তাকালে, যেহেতু ওইটা অফিসিয়াল বিল্ডিং, মানে সব অফিস ওখানে করেছে, ছাদের উপরে কোনো মানুষ আসতো না। তো এই যে সময়টা, যে সময় তিনি ফুলের গাছে পানি দিতেন, এই সময়টা বেশ যখন সন্ধ্যা ঘনিয়ে আসতো এরকম সময়টাতে ওই ছাদের দিকে তাকালে নাকি তার কাছে একটু কেমন জানি লাগতো, অন্যরকম মনে হতো যে ছাদের মধ্যে কেউ আছে, তাকিয়ে আছে তার দিকে। তো এটা মনে হওয়া স্বাভাবিক, কারণ হচ্ছে তার তখন কিশোর বয়স, কিশোর বয়সে মানুষের কিউরিয়াসিটি বেশি থাকে আর ইনটিউশন ক্ষমতাও কিন্তু বেশ প্রবল থাকে, মানুষের ইনটিউশন বেশ প্রবল থাকে তখন। এই সময় কিন্তু মানুষ অনেক কিছু মানে একটু সেন্স করতে পারে, তো এই ব্যাপারটা আছে। তো তিনিও ওইভাবেই চিন্তা করতেন যে মনে হতো হঠাৎ কেউ তাকিয়ে আছে কিনা তার দিকে, মনে হচ্ছে ওই ছাদের দিকে তাকালে কেউ আছে, এরকম একটা জিনিস তিনি সেন্স করতেন। ভয় পেতেন না, তবে তিনি ওই সময়টা আর খুব বেশি থাকতেন না ছাদে, তো তিনি চলে আসতেন আর কি। তো এরকমই একটা দিনের ঘটনা, ওই দিন তিনি ছাদে পানি দিলেন, কারণ বাগানটা কিন্তু তার আর তার বাবার নিজস্ব জিনিস, কারণ তারা দুজনই বাগানের কারিগর, দুজনই আগ্রহ করে করেছেন। তো তাদের অবর্তমানে তার মা, ছোট ভাই, কাজের মেয়ে সবাই পানি দেয়। তো ওই দিন তিনি সুযোগ পেয়েছেন, তিনি খুব ভালোবাসতেন নিজে কাজটা করতে, তো ওই দিন তিনি পানি দিয়েছেন ছাদে, গাছগুলোতে পানি দিয়ে সন্ধ্যার দিকে তিনি নেমে আসছেন। তো তিনি যখন দরজা দিয়ে নেমে, মানে দরজাটা, ছাদের দরজাটা আস্তে করে ভিজিয়ে দিয়ে যখন তিনি চলে আসছেন ভেতর দিকে, হঠাৎ তার মনে হলো তার পেছনে তিনি কোনো শব্দ পেয়েছেন। তো তিনি ফিরে তাকালেন পেছন দিকে, কিছু নাই, মনে হলো যে একদম ফাঁকা জায়গাটা, মানে কিছুই নাই, কিন্তু কেমন যেন একটা ভয় কাজ করলো তার মধ্যে, মনে হলো যে কি ব্যাপার, মানে কেমন জানি মনে হলো একটা শব্দ পেয়েছেন, কারো এক্সিস্টেন্স ছিল ওই জায়গাটায়। তিনি দ্রুত নেমে আসলেন, নেমে এসে তিনি বাসায় ঢুকলেন, ঢুকে তার মাকে বললেন যে আম্মু কেমন জানি লাগে ছাদে, মনে হয় যে কেউ কেউ আছে ছাদে, কি কেউ উঠছে কখনো উঠে এরকম। তো তার আম্মু বললো না তো ছাদে কে উঠবে, আচ্ছা যাও তুমি হাত মুখ ধো। তো তার মা চিন্তা করলেন যে আসলে কি কেউ ছাদে উঠছে নাকি, তো আরিফুর রহমানের মা উঠে গেলেন ছাদে। তো তিনি উঠে তার গাছপালা এগুলো দেখলেন যে পানি দিয়েছে চারিদিকে, তিনি একটু গুছিয়ে রাখলেন, কারণ ছেলে পানি দিলে এলোমেলো করে ফেলে। ছাদে খুব প্রচন্ড সুঘ্রাণ, ফুলের সুঘ্রাণ ছড়াচ্ছে, তো তিনি বুঝতে পারছেন না বেশ কিছু গাছে ফুল এসছে, কোন গাছ থেকে কোন ফুলের ঘ্রাণ ছড়াচ্ছে এটা কিন্তু তিনি বুঝতে পারছেন না, তিনি একটু বোঝার চেষ্টা করছেন। এর মাঝে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, মানে একেবারে সন্ধ্যা গড়িয়ে গেছে, এই সময় হঠাৎ আজান দিল। তো কোন একটা কারণে ওই দিন মনে অন্ধকারটা একটু বেশি ঘনিয়ে আসছিল, তাড়াতাড়ি আজান দিল। তিনি চিন্তা করলেন যে না, এভাবে ছাদে আসলে আর কতক্ষণ থাকবো, তিনি আস্তে করে ঘ্রাণটা ডিটেক্ট করতে পারলেন না, তিনি নেমে আসছেন। তো তিনি ছাদে এসে তিনি দরজা ভিজালেন, তার ছেলে যেখানে বলেছিল যে এইখানে মনে হলো যে তিনি শব্দ পেয়েছে, তিনি তাকালেন ওই ছাদের দরজা ভেজায় দেওয়ার পরে পাশের জায়গাটা একটু ফাঁকা সিঁড়ি করেন, ওই জায়গাটার মধ্যে তিনি দেখলেন কিছু নাই, কেমন অন্ধকার কিন্তু তার কাছে একটু কেমন লাগলো। তো হঠাৎ তিনি তার চোখে পড়ল ছোট্ট মানে একটা ইটে চাপা দেওয়া একটা কাগজ, ইট মানে ছোট্ট চারা টাইপের এরকম। তিনি বললেন এটা কি? তো তিনি যে সেই চারাটা সরালেন, আধো অন্ধকারে বোঝা যাচ্ছে না, চারাটা সরার পর তার কাছে মনে হলো এটা একটা টাকা, টাকার নোট। তিনি আস্তে করে হাত দিয়ে ধরলেন, ধরে টাকাটা মেললেন, দেখলেন যে ওইটা একটা 500 টাকার নোট, মানে 500 টাকার একটা নোট। তিনি অবাক হলেন, এখানে টাকা কে রাখলো এরকম। তো তিনি কিছু চিন্তা না করে আস্তে করে টাকাটা নিয়ে নেমে আসলেন, বুঝতে পারলেন না ঘটনাটা কি। তো বাসায় এসে তিনি তার ছেলেকে বললেন যে ছাদের মধ্যে টাকা রেখে গেছে কে, আমি সিঁড়ির কাছে এরকম টাকা পেলাম। তো আরিফুর রহমান বললেন আমি তো জানি না আম্মু, 500 টাকা তো অনেক টাকা, মানে ওই সময় মানে এটা বলতেছি তখন তিনি ক্লাস 7 এ পড়েন, তিনি বলতেছেন 500 টাকা তো অনেক টাকা, এত টাকা কে রেখে যাবে এখানে, কি আজব ব্যাপার, বাসায় কি এরকম কেউ দুইতলার অফিসের মানুষজন কেউ করছে? বলে যে না না এরকম তো কেউ করার কথা না। তো বলে দেখো ছাদে জানি কেউ না উঠে, আর এই টাকা কে রাখবে, টাকা রেখে দাও পরে আব্বু আসলে কথাগুলো তুমি পাইছো এরকম। তো যাই হোক, এই কথা বলে তারা বাসায় জিনিসটা ই করে। তো এর মধ্যে মোটামুটি জিনিসটা আর ভুলে যায় আসলে, এটা নিয়ে আর আলোচনা হয় না। তো এরপরে একদিন সে আরিফুর রহমানের ছোট ভাই, তিনি ছাদ থেকে বেরোচ্ছেন, তিনিও এরকম টাকা পান সেখানে, এবং এই একই 500 টাকার নোট, এবং খুবই আজব ব্যাপার, তারটা রাখা ছিল একদম দরজার সামনে। সে যখন বের হয়ে আসতেছে, সে আরো ছোট, সে তখন 3 না কোন ক্লাসে পড়ে এরকম, তো সে যখন বের হয়ে আসতেছে সে দেখে যে একদম তার দরজাটা খুলে পা দিবে সেখানে দেখে একটা এরকম চারার মতো দিয়ে টাকা রাখা, তো দেখে যে ঠিক 500 টাকার নোট। এবং তিনি এনে সে টাকাটা ফার্স্টে চিন্তা করেন যে বলবেন কিনা মাকে, ছোট তো সে চিন্তা করছিল মাকে বলবে কিনা, পরে চিন্তা করলো বলে দিই, আবার মাই তাকে রাখছে নাকি পরীক্ষা করার জন্য টাকাটা। তো তিনি মাকে বলেন যে এরকম আম্মু 500 টাকা পাইছি, তো মা বলে যে খুব অবাক হয়ে যায়, বলে যে আমিও তো পাইছি। তো তার মা বলে যে দেখি টাকা দেখি, দেখে তার মা অবাক হন যে বেশ পুরনো টাকা, অনেক দিনের পুরনো টাকা এটা, এবং সেই টাকাটা ঠিক মানে তিনি যেই নোট পাইছেন ওই রকমই নোট, মানে একই রকম নোট, মানে ওই সময়কারী নোট, সেম টাইপের, কিন্তু বেশ পুরনো নোট। তো তিনি অবাক হন, দুইটা নোটই তিনি রাখেন, বলে যে ই করো না, এটা কে রাখছে বুঝলাম না বাবা, আমি এর আগে একবার পাইছি এরকম টাকা, তো যাই হোক তুমি এটা ই করো না, কিন্তু এরকম ই করো না, তোমার আব্বুর সাথে কথা বলবো না। তো তিনি আর টাকাটা রাখেন, এবং আজকেও তিনি ভুলে যান এই ব্যাপারটা, তিনি আজকেও বলতে ভুলে যান, টাকাটা রেখে দিয়েছেন কিন্তু তিনি এক জায়গায়। এবং পরবর্তীতে তাদের কাজের মেয়েও এরকম আর একটা নোট পায়, এবং সে কাজের মেয়েও সিঁড়িতে পায়, ঠিক এবার সে কাজের মেয়ে পাইছিল দরজাতে, মানে সিঁড়ি মানে কি সিঁড়ি ঘরের ওই যে দরজার শুরুতে, সে যখন বেরিয়ে গেছে তখন পায়। তো কাজের মেয়ে কিন্তু স্বভাবতই কিন্তু টাকা রেখে দেওয়ার কথা, কিন্তু কাজের মেয়ের মনে একটা ভয় কাজ করছে এরকম, যে আসলে টাকাটা কে রাখছে, সেও বলে দেয়। তো আরিফুর রহমান সাহেবের মাকে বলে দেয় এরকম, তো তার মা খুব অবাক হন এবং তিনি এই টাকাটাও রাখেন, কাজের মেয়েকে বলেন যে কে রাখছে জানি না, সুতরাং এটা তুই পাবি না, তাই বলে তিনি রেখে দেন নিজে, বলে যে আমি এটা যদি মানে কোনো খোঁজ খবর না পাই টাকা আমি দান করে দিব কোথাও, হ্যাঁ এটা রাখতে হয় না। কাজের মেয়েকে তিনি বুঝান যে এরকম টাকা পাইলে রাখতে হয় না, এলে শুনে যদি কোনো ই না হয়, কোনো যার টাকা তারটা না পাইলে তার নামে দান করে দিব, বা যে যার টাকা তার হিসাবে দান করে দিব এরকম, তাই বলে কাজের মেয়ে তিনি ই করেন, টাকাটা রেখে দেন। তো খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার। এবং তিনি এর মধ্যে একদিন তাদের বাসায় একটা কাজ হয় যেটা নাকি এলোমেলো, তিনি আরিফুর রহমান বলছে যে এগুলো আসলে ভাই মানে বিভিন্ন রকমের ইনসিডেন্ট, কিন্তু এগুলো আসলে আমি তো মিলাই বলতে পারবো না, যেহেতু এটা একটা ইনসিডেন্ট, এটাকে আসলে মিলানোর কিছু নাই, এই জিনিসগুলো এরকমই ঘটতেছে তখনকার সময়। তো তাদের বাসায় নাকি একবার এরকম তার ছুটির দিনে তিনি বাসায় বসে আছেন, এই সময় তার চাচা আসছে বেড়াইতে আর কি, অফিস তার স্কুল ছুটির দিন। তো এই সময় তাদের বাসায় নিচে একদম নিচে ওই দিন তাদের দুইতলাও বন্ধ, ওখানে সামনে কিছু নাই, দুইতলা সিঁড়ি ঘরে পাশে আবার একটা ছোট্ট টয়লেট আছে আর কি, শুধু বাথরুম ওখানে ইউজ করার। তো নিচে নাকি কে দরজায় বেল দিছে, তাদের একটা বেল ছিল, বেলটা টিপ দিছে। তো বেলটা টিপ দেওয়ার পরে তার চাচা নেমে গেছে নিচে সিঁড়ি দিয়ে। তো সিঁড়ি দিয়ে নেমে তার চাচা নাকি দরজা খোলার আগেই দৌড় দিয়ে উপরে আসছে। উপরে এসে কেমন জানি সে একটা অ্যাবনর্মালের মতো অ্যাক্ট করতেছে, যে কি ব্যাপার, মানে জিজ্ঞেস করতেছে তার চাচাকে কি হয়েছে চাচা, চাচা কিচ্ছু বলতেছে না। তো চাচা বাসার মধ্যে যে চুপচাপ বসে বলতেছে দরজাটা ওই বাসা কে জানি আমার কাছে কেমন লাগলো। তো তিনি অবাক হলেন যে চাচা এইভাবে কথা বলতেছে কেন, সে তো এরকম মানুষ না। তো আরিফুর রহমান নাকি জিজ্ঞেস করে কে দরজার কাছে, দেখে যে কোনো শব্দ নাই, পুরো চুপচাপ। তো আরিফ আস্তে করে সে বাসার থেকে নেমে যায়, নেমে সিঁড়ি দিয়ে গিয়ে তিনি দরজার কাছে যায়। এবং তাদের দরজা কিন্তু সিঁড়িঘর কিন্তু অন্ধকার থাকতো প্রায়, কারণ পুরনো আমলের বাড়ি এমন ভাবে করা সেখানে আসলে খুব বেশি আলো ঢোকার অপশন এখানে ছিল না। এবং দরজাটা কাঠের দরজা, নিচে যে দরজা না সেটাও কাঠের দরজা, ভেতর থেকে লাগাই দিছে তারা। তো তিনি গিয়ে ওখানে দাঁড়ান, দাঁড়ায় বলে তিনি জিজ্ঞেস করেন কে, কোনো উত্তর নাই। তো তিনি দরজার ফাঁক ফোকর দিয়ে দেখতেছেন আরিফ বাইরে, বাইরে দেখতেছে যে কিচ্ছু নাই, মানে হালকা আলো আসতেছে দিনের বেলা, যেহেতু দিনের আলো আসতেছে রাস্তার টুকিটাকি কোলাহল তিনি শুনতেছেন। তো তিনি যখন নাকি দরজার একদম কাছে, তখন হঠাৎ করে আবার দরজার মধ্যে খরস করে নক হয়, মানে এরকম ধাক্কা দেয়। তো তিনি এই নক হওয়ার পরপরই দরজাটা খুলে ফেলেন ছিটকানি। তো এই সময় যখন খুলে ফেলছেন, খোলার পরে মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিল। তো ধাক্কাটা মোটামুটি বেশ জোরেই ছিল, এই আরিফ ধাক্কার চোটে দরজাটা একটা পাল্লা নিয়ে এরকম সাইড হয়ে যায়। এই সময় সে হুড়মুড় করে শব্দ শুনে মনে হলো কয়েকটা বাচ্চা কাচ্চা দরজা দিয়ে ঢুকছে, এবং সেই বাচ্চা কাচ্চাগুলো মনে হলো যে তার থেকে ছোট, 3-4 পড়া বাচ্চা মনে হলো আর কি, ওই বয়সী হবে, 4-5 ঢুকছে। তিনি আরিফ ঠিক মতো বুঝতে পারে না, মনে সিঁড়িঘর তো অন্ধকার, ওটা দিয়ে দৌড় দিয়ে উপর দিকে চলে গেল। কিন্তু তিনি কিন্তু একটা বাচ্চাকেও দেখেন নাই, তিনি তাদের কথাবার্তা শুনছেন, শব্দ শুনছেন, মানে গলার আওয়াজ, মানে একটা হইচই টাইপের একটা শব্দ তিনি শুনছেন, বাট তিনি কিন্তু দেখেন নাই চোখে। মনে হলো ছায়ার মতো, অবয়বের মতো দৌড় দিয়ে বাচ্চা কয়েকটা উঠে গেছে সিঁড়ি দিয়ে। তিনি অবাক হলেন যে ঘটনা কি, দরজাটাকে আবার লাগাই দিলেন, লাগাই দিয়ে তিনি আস্তে আস্তে উঠতেছেন। এখন কিন্তু পুরা সিঁড়িঘর নিস্তব্ধ পুরা, এবং তিনি হালকা কিছু শব্দ শুনলেন, লাইক বাচ্চাদের কথোপকথন যেরকম হতে পারে ওইরকম ছোট ছোট কিশোরের সেরকম, কিন্তু সেগুলা স্পষ্ট না, মানে বোঝার মতো না। সে শব্দটা শুনতেছেন দুইতলাতে, এবং তিনি যখন আস্তে আস্তে অন্ধকার সিঁড়িতে উঠতেছেন, তার সিঁড়িঘরে কিন্তু খুবই সামান্য আলো, মানে দিনের আলো বাইরের থেকে ফাঁক ফোকর দিয়ে যা আসতেছে তাই, মানে স্পষ্ট কিছু দেখা যায় না, সিঁড়িটা বোঝা যায় সিঁড়ির রেলিং সিঁড়িরই। তিনি হেঁটে হেঁটে উঠতেছেন, দুইতলার কাছে শব্দ শুনতেছেন, মনে হলো দুইতলা ল্যান্ডিং এ এরকম বাচ্চারা কথা বলতেছে, কিন্তু একটা শব্দ বোঝার মতো না। আর তিনি যখন একদম কাছে চলে আসলেন তাদের সিঁড়ির কাছে, তিনি এবার ঘুরলেই ওই ল্যান্ডিং যেখানে শব্দ পাচ্ছেন সেখানে তিনি বোঝাবেন, তিনি দেখতে পাবেন কি কে দাঁড়ায় আছে ওখানে। তো তিনি কি মনে করে আস্তে আস্তে হেঁটে গেছেন, একটু ভয় লাগতেছে কেন জানো তার। তিনি দেখলেন এই শব্দগুলা হুড়মুড় করে কথা বলতে বলতে যে বাথরুম যেটা ছিল, যে টয়লেটটা, সেটার মধ্যে ঢুকে গেল কি কি বলতে বলতে, এবং বাথরুমের দরজাটা কিন্তু খোলা ছিল, ওটা ট্যাশ করে মানে চাপায় দিল, লাগাই দিল। এবং আপনারা বুঝবেন যে পুরনো বাথরুমগুলোর দরজা কিন্তু বেশ মানে একটু ক্যাচ পোচালা ছিল সে সময়কার, ক্যাচ করে লেগে গেল, মনে হলো বাথরুমের মধ্যে ঢুকে গেট লাগাইছে। তো আরিফুর রহমান চিন্তা করলো যে বাচ্চারা দৌড় দিয়ে এসে আমাদের বাথরুমে কেন ঢুকবে, কি হয়েছে, এরা কোনো উল্টাপাল্টা করছে আশেপাশে, বাচ্চারা তো দুষ্টুমি করে বিভিন্ন রকম, কোন রকম দুষ্টুমি, কারো কিছু ভেঙে টেঙে বা কিছু নিয়ে এসে ঢুকছে নাকি আমাদের বারান্দায় আমাদের বাথরুমে, আবার এখানে টাকা থাকে কি ব্যাপার, মানে তিনি এটা নিয়ে খুব রিলেট করার চেষ্টা করলেন। আর তিনি নিজেও তো কিশোর তখন, আর একটু বড় বাট কিশোর, তো তিনি চিন্তা করছেন ঘটনাটা কি। তো তিনি এবার তিনি কিন্তু অতি প্রাকৃত কিছু আর ভাবতেছেন না, তার ভয়টা অতটা অনেকটা কমে গেছে, যদিও বাচ্চাদের দেখেন নাই। তিনি বাথরুমের দরজার কাছে গেলেন, যে তিনি শোনার চেষ্টা করতেছেন ওখানে কোনো শব্দ আছে কিনা, দেখতেছেন এখন আর কোনো শব্দ নাই, তবে মাঝে মাঝে মনে হলো আস্তে আস্তে হাসতেছে কেউ, মানে খিলখিল খিলখিল হাসি নিজেদের ভেতরে, মানে চেপে রেখে হাসে যে অনেক সময় কাউকে থেকে লুকালে, ধরে নয় যে অনেকে লুকায় আছে, লুকায় রেখে হাসি চাপাতে পারতেছেন ওরকম বাচ্চাদের। তো তিনি এবার চিন্তা করলেন যে এটার মধ্যে এই বাচ্চারা দুষ্টুমি করতেছে, এরা এখানে আসছে। তিনি তাদেরকে বললেন তোমরা কারা, এখানে কেন আসছো, আবার তিনি শুনলেন ওরকম একটা চাপা হাসি, মানে খুব বাচ্চারা যেভাবে চেপে হাসে ওরকম, মানে দুষ্টুমি করার জন্য, মানে লুকায় কারো কাছ থেকে লুকায় আসে পলায় আসে এরকম। তো তিনি এবার চিন্তা করলেন যে বললো যে দাঁড়াও তোমাদের আমি দেখতেছি তোমরা কারা। ঠাস করে তিনি সুইচটা চাপ দিলেন, বাতির সুইচ, মানে ওই বাথরুমের ভেতরে লাইট জ্বালানোর জন্য একটা সুইচ ছিল আগের আমলের, সেই যে গোল প্লাস্টিকের যে সুইচগুলো থাকতো একটা নবালা। তো তিনি আস্তে করে লাইটের সুইচটা টান দিলেন, ঠাস করে পড়লো। তিনি এক সেকেন্ডে দেখলেন ভেতরে, তখনকার ফিলামেন্টের লাইট ছিল, এক সেকেন্ডে দেখলেন মানে আলোটা জ্বলেই ঠাস করে শব্দ হলো, মনে হল বাল্বটা ফেটে গেছে ভিতরে, এবং ওইখানে কোনো হাসির শব্দ আর নাই, পুরা নিস্তব্ধ। তিনি এবার একটু মানে ভয়ও পেলেন, আবার তিনি চিন্তা করলেন আমি কি উল্টাপাল্টা কিছু করলাম, মানে এমন কি হলো যে ভিতরে মানে বাতিটা এইভাবে ঠাস করে কেটে গেল, মানে মানে কোনো সমস্যা হয়েছে নাকি। তো তিনি ঠাস করে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললেন, ভেতরের দরজাটা খুলে ফেললেন, কারণ তিনি মনে করলেন যে লাইট ফেটে কারো কিছু হয়েছে নাকি বাচ্চাদের। খুলে তো তিনি আসলে পুরো প্রচন্ড রকম একটা শক খেলেন, এবং ভয়ে তার অন্তরাত্মা একেবারেই মানে ই হয়ে গেল পুরা, মানে পুরাই ভয় পেয়েছে, প্রচন্ড রকমের ভয় পেয়েছে তিনি। তো ভেতরে তাকায় তিনি দেখতেছেন যে বাথরুম পুরা খাখা, ওই দূরে সামনে বাথরুমের প্যানটা আছে, এই পাশে একটা পিতলের কল, সেটা দিয়ে হয়তো টুকটুক করে পানির একটু শব্দ আসতেছে, পড়তেছে নিচে একটা বালতির মধ্যে, আর কিছু নাই। তিনি বাতির দিকে তাকাইলেন, তাকায় দেখলেন যে ফিলামেন্টের বাল্বটা ফেটে গেছে পুরা, মানে ক্র্যাক করছে নাই, ফেটে গেছে, ভেঙে পড়ে গেছে ওখান থেকে, মানে গ্লাস ভেঙে পড়ছে ফেটে। তিনি প্রচন্ড রকমের ভয় পেলেন, কারণ কেউ নাই বাথরুমের ভিতরে, তিনি হাসির শব্দ নিজে শুনছেন। তিনি ঝেড়ে দৌড় দিলেন উপরে, উপরে এসে দেখতেছেন যে তার চাচার মুখ পাংশু। তো চাচাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তুমি ভয় পেয়েছো কেন, তুমি ওই সময় দরজা খুললা না কেন। চাচা দেখলো চোখ বড় বড় করে বলতেছে যে কেমন একটা শব্দ শুনছি রে, কেমন জানি মানে উদ্ভট আমার, মানে কেমন জানি একটা ভয় মনের মধ্যে কাজ করছে শব্দটা শুনে, ওইখানে আমি এর জন্য আর খুলি নাই। কথা বললো আমি গেছি আমার মানা করো নাই কেন। তো চাচা বলতেছে যে না আমি তো আসলে বুঝি নাই, আসলে আমি এখনো নার্ভাস। তো তিনি চাচার এই উদ্ভট আচরণে খুবই মানে অবাক হয়ে গেলেন যে চাচাও বা এরকম কেন আচরণ করতেছে। তো যাই হোক, তিনি আস্তে করে যে তার মাকে বললেন যে এই ঘটনা। তো তার মা শুনলে শুনে মানে খুব অবাক হলেন যে বাসার মধ্যে এরকম কি। তো এর মধ্যে তার মা তখন তার চাচার সামনে বলল যে আরো তো এখানে টাকা এরকম এরকম টাকা পাইছি, তো টাটা 6,500 টাকা টোটাল এরকম তারা পাইছে এখানে। তো তার মা বললো এটা তো একই রকম 500 টাকার নোট সব। খুবই একটা অবাককাণ্ড, মানে মানে আজব ব্যাপার স্যাপার। তো তার মা বললেন যে এটা তো এটা কেমন হইতেছে। তো তার চাচা বললেন যে ভাইয়ের সাথে আলাপ করো। তো তিনি তখন ঈশের মা আরিফুর রহমান সাহেবের মা তার বাবার সাথে আলাপ করলেন ওই দিন রাতে, যে বাসায় এরকম এরকম কিছু জিনিস ঘটতেছে, আজকে তো এরকম বাথরুমের মধ্যে এরকম একটা মানে জিনিস ঘটলো, আর এরকম ভাবে টাকা পাইছি টোটাল এত টাকা। তো ওনার বাবা খুব অবাক হলেন যে ব্যাপারটা কি, মানে খুবই অবাককাণ্ড যে এরকম হওয়ার তো কারণ না, কে টাকা রাখবে, বলছে দরজা দরজা ভালো মতন লাগাও, দরজাটা যাতে খোলা না থাকে, ওই যারা দুইতলা আছে ওদেরকেও বলবা দরজা লাগাই দিতে, আর ওই যে বাচ্চার শব্দ টব্দ এটা হইতে পারে ওর মনের ভুল হইতে পারে আরিফের। তো এটা বলে তার বাবা বললেন যে আর কিছু না। তো এর মধ্যে আরিফের যে ছোট ভাই ছিলেন তাকে তার খালার বাসায় নিয়ে গেছিল ঘুরতে বেড়াইতে, সে সেখানে দুই দিন থাকবে এরকম একটা অবস্থা। তো তার আরিফের মেজো ভাইকে আর কি তাকে রেখে আসলো তার ঈশের বাসায় তার বাবা। তো ওই দিন ওনার মা লাস্ট একটা এরকম টাকা পাইছে, ছাদে পানি দিতে গেছিল, পানি দিতে এসে তিনি দেখেন যে টাকা রাখা টাকার সাথে এবার একটা কাগজ, এবং সেই কাগজের মধ্যে একটা চিরকুট, চিরকুটের হাতের লেখাটা তার একেবারে তার ছেলের মতো, মেজোয়ের মতো, মানে মেজো ছেলের মতো, যে যেই ছেলেকে রেখে আসছে ওখানে, একেবারে সেম হ্যান্ড রাইটিং। ওখানে লেখা যে খুশি হয়ে টাকাগুলো দিছিলাম, সবাই জেনে গেছে, হ্যাঁ, আর আজকের থেকে টাকা আসবে না, যে আপনাদের যেভাবে খুশি খরচ করেন টাকা, লিখে লেখা একটা চিরকুট, এবং পুরো তার ছেলের হাতের লেখা। তো আরিফুর রহমানের মা তিনি ওই কাগজ এবং টাকা নিয়ে আসলেন, এসে তখন তিনি ওই সময় তার হাজবেন্ড আসে নাই, আরিফের বাবা যখন আসলেন তাকে দেখালো। তো তিনি অবাক হইলেন যে কি ব্যাপার, এই ঘটনা কি, মানে কে এরকম দিতে, তার ছেলে তো নাই, এই চিরকুট তার ছেলে কোত্থেকে দিবে, এবং অনেক দূরে, তার ছেলে যেখানে রেখে আসছেন ওখান থেকে অনেক দূরে, তার খালার বাসা অনেক দূরে, এই চিরকুট এবং তার ছেলে কেমনে এখানে, এটা খুশি হয়ে টাকা তার ছেলে কোত্থেকে দিবে, খুবই আজব একটা ব্যাপার। তো তিনি বললেন যে কি করবো, টাকাগুলোকে রাখো, রেখে তারপর দেখি কি ব্যাপার, এগুলো অ্যাবনর্মাল মনে হইতেছে আমার কাছে। আরিফুর রহমান সাহেবের বাবা বললেন যে ব্যাপারটা আমার কাছে পুরো অ্যাবনর্মাল লাগতেছে, কারণ এরকম ঘটনা আমি দেখি নাই, এতগুলো টাকা, তারপর এই ব্যাপার। ওই সময় কিন্তু এই টাকার অনেক মান, 500 টাকা মানে তখন আপনি 500 টাকা দিয়ে মোটামুটি একটা ভালো বাজার করতে পারবেন। আরিফুর রহমান যে সময়কার কথা বলছে আমি ধারণা করতে পারি সেই সময় মনে হয় শখানেক টাকাতে ইলিশ মাছ পাওয়া যায়, বিশাল বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যায়, এবং তখন অনেক কিছুই মানে দাম কম ছিল এরকম একটা অবস্থা। তো আরিফুর রহমান সাহেবের বাবা খুব অবাক হলেন এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, তারপর দিন থেকে তারা দেখলেন তাদের বাগানের যে সব ফুলগুলো ছিল সেগুলো ঝরে গেল, অল অফ এ সাডেন ঝরলো, পাতাগুলো শুকায় যাওয়া শুরু করলো এবং বাগান মানে র্যাপিডলি দুই তিন দিনের মাথায় পুরো বাগানটা গাছগুলো মরে গেল, তাদের ফুল গাছ কোনো ফুলের গাছ নেই, পুরো শুকায় গেছে, কটকটা শুকরা হয়ে গেল, বাগানের গাছ মারা গেল। আরিফুর রহমানের বাবা তখন একটু টেন্স ছিলেন, তিনি কি করলেন, তিনি একজন হুজুরকে ডাকলেন, মানে তার তিনি বিশ্বাসী মানুষ ছিলেন, নামাজ কালাম পড়তেন, ডেকে বললেন তো হুজুর ওনাদের বাসায় এসে একটু টেন্স একটু গম্ভীর হয়ে গেলেন, বললেন যে আপনাদের বাসাটা আসলে একটু অন্যরকম, আপনারা কি বাসায় কখনো কিছু মানে শুদ্ধি করার নাই বা এখানে দোয়া দরুদের ব্যবস্থা করেন নাই? বলে যে না ওরকম তো করা হয়নি, আমরা এমনি নামাজ কালাম পড়ি আমরা নর্মালি যেটা করি। তো বলতেছে যে না উচিত ছিল, বাড়িটা আপনার বাবা কিনছিল এবং আপনারা তো ওইভাবে নিয়ে রাখছেন, বাসায় দোতলাও মানুষ থাকে না, নিচে গোডাউন আর অনেক পুরনো বাসা, এই বাসাতে কিছু এনটিটি ছিল আর কি, তো এনটিটি গুলো এখনো আছে আপনাদের এখানে এবং আপনারা যখন এখানে এই যে ফুলের বাগান করলেন তারা এটাতে খুব ইন্টারেস্টেড হয়ে গেছিল আর কি। তো যাই হোক কোনো কারণে এলোমেলো হয়েছে ব্যাপারটা আপনাদের এখানে, তো ওরাই হয়তো আপনাদেরকে এরকম দিছিল এই টাকা পয়সা, কেউ একজন এনে ওদের মধ্যে ওদের এরকমই থাকে কিছু। তো আপনারা এখন এটাকে আমার মনে হয় যে আপনারা আপনাদের যেহেতু বলছে যে আপনারা খরচ করতে পারেন, খরচ করতেও পারেন বা আপনারা দান করে দিতে পারেন, যেটা নিয়ম হচ্ছে যে কোথাও টাকা পড়ে পেলে, যেটা নাকি স্বাভাবিক নিয়ম যে সেটা পড়া টাকা কোথাও পেলে সেটাকে দান মানে সেই মানুষটাকে খুঁজে বের করতে হয় যার টাকা, সে যদি না মানে না খুঁজে পাওয়া যায় চাইলে আপনারা কোথাও দান করতে পারেন এবং সেই দানের সময় অবশ্যই সেই মানুষটার নিয়তে দান করবেন। অনেকে বলে যে এখানে যে কিছু টাকা রেখে দেওয়া যায়, বাট আপনি আমার মনে হয় সেটা সমীচীন না, যার যার মানে আপনি ওই উদ্দেশ্যে দান করে দেন আপনি, এটাই বেটার হয় মনে হয়। তো তিনি যেটা বললেন তো শোনার পরে আরিফুর রহমান সাহেবের বাবা ওইটাই মানলেন, তারা নাকি কোথায় একটা এতিমখানা ছিল তো সেইখানে সেই টাকাটা পরে দান করে দেন, মানে এই টাকা আর রাখেন না ওনারা, দান করে দেন আর বাসায় সেই যে হুজুর ছিলেন তিনি তাদের বাসাটাকে দোয়া দরুদ পড়ে তিনি বন্ধ করে দেন আর বলেন যে বাসায় আশা করি ওরকম কিছু ঘটবে না, তবে সব সময় আপনারা যেমন ধর্মকর্ম করেন সেটাকে জারি রেখেন আর কি। তো আরিফুর রহমানরা নাকি বাসায় ধর্মকর্ম করতেন এবং তারা ওই বাসাটায় ভয় পেতেন, বিভিন্ন রকমের টুকিটাকি ভয়ের ব্যাপার স্যাপারে অ্যাবনর্মাল জিনিস ঘটত, যে যেটা তিনি বলছেন যে তিনি তিনি বিশ্বাস করেন যে তার রাশির কারণে হয়তো তিনি এগুলো দেখেন। তো আমি রাশিতে বিশ্বাস করি না, সুতরাং ব্যাপারটা আমার কাছে অন্যরকম। তো যাই হোক খুব ভালো লাগলো আরিফুর রহমান সাহেবের ঘটনাটা আমার কাছে, আমার কাছে মনে হয়েছে ঘটনাটা বেশ ইন্টারেস্টিং। আর আসলে আরিফুর রহমান সাহেব একটা ভালো কথা বলেছেন আপনি, যে যেটা হচ্ছে যেই ঘটনাগুলো স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াস ভাবে ঘটে সেগুলো কিন্তু আসলেই মানে কোনো মীমাংসা ওইভাবে পাওয়া যায় না। আমি নিজেই এরকম অনেক বাসার ঘটনা দেখেছি খুব কাছাকাছি আমার থেকে, সেসব জায়গায় কিন্তু অনেক রকম স্ক্যাটার ছোট ছোট ঘটনা ঘটেছে which are very scary, মানে মানে চিন্তা করলে কিন্তু বেশ ভয়ের আসলে, মানে যদি কেউ চিন্তা করে যে বেশ ভয়ের জিনিস কিন্তু ওইটার কিন্তু ঠিক মানে আপনি কোনো মীমাংসা পাবেন না। যেমন একটা বাসার কথা আপনাদেরকে বলেছি, ঘটনাটা হয়তো আগেও বলেছি বাট আমার কাছে বারবারই মনে পড়লে বেশ ভয়ের মনে হয় আমার এখনো, কারণ আমি সেই বাসায় ছোটবেলা থেকে যেতাম খেলাধুলা করতে, কারণ আমার সাথে আমার সমবয়সী যেটা বন্ধু ছিল তাদের সাথে খেলতাম, ওই বাসায় থাকতো তারা, তো ওদেরই বাসায় ওর বড় ওর ওর বড় ভাইয়ের সাথে ঘটেছিল যে তাদের বাসাটা ছিল এরকম পাশাপাশি অনেক ঘর এবং সেই প্রাচীন আমলের বাসা, তো জানেন যে সেই ধরেন দেখা যাচ্ছে যে 50-এর দশকে বানানো বাসা, সে বাসার মাঝখানে ছিল হাইলাইট, বাসাটা দোতলা, উপরের উঠানটা খোলা মানে একদম ছাদ থেকে ফ্লোর নিচতলার যে একেবারে জমিন মাটি সেটা সিমেন্টের যে জায়গাটা সেই পর্যন্ত দেখা যায় আকাশ থেকে আলো পড়ে। তো ওই বাসার ডান দিকে হচ্ছে সব ঘরগুলো এক নাগাড়ে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি এখনো যদি কল্পনায় দেখতে পাই সেখানে একটা দুটা তিনটা চারটা রুম ছিল পাশাপাশি এবং তার পাশে এইদিকে এল শেপ হয়ে চলে গেছে একটা রান্নাঘর, রান্নাঘরের পাশে রান্নাঘর ছাড়িয়ে গেলে বাঁদিকে ঢুকে গেছে বাথরুম, ডান দিকে ছিল গোসলখানা, তখন এগুলো সেপারেট হতো, আর গোসলখানার পরই হচ্ছে তাদের বাথরুম আর কি, ল্যাট্রিন যেটাকে বলে এরকম, এবং সেই ল্যাট্রিনের ওখানে সিঁড়ি দিয়ে উঠতে হয় এরকম। তো এই ছিল তাদের সেই বাসার বিন্যাস। তো তার বড় ভাই ঘুমাতো একেবারে সামনের দিকে, আর তার বাবা মা ঘুমাতো একদম শেষে, আর মাঝখানের রুমে একটা খাবারের রুম ছিল, আর একটাতে তার অন্যান্য ভাইরা থাকতো, ছোট ভাইরা। তো গভীর রাতে একদিন তার বড় ভাই হঠাৎ তার দরজার মধ্যে নক শোনেন, গভীর রাত, তখন হয়তো একটা দুইটা বাজে এরকম একটা সময়, একদম নিশুতি। কিন্তু তখনকার সময় আপনি, এখন যেমন রাত হলেও মানুষের গাড়ির হর্ন শোনা যায় ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু এগুলো শোনা যেত না। এরকম গভীর রাতে একমাত্র কুকুরের ডাক আর নাইট গার্ডের হাঁক ছাড়া ঢাকা শহরে কিছু শোনা যেত না, একদম ঢাকার সেন্টার এলাকা। কিন্তু তো এরকম গভীর রাতে নক শুনে, তাহলে দরজায় নক হচ্ছে। তো তিনি তার বড় ভাই উঠে, আমার সেই বন্ধুর বড় ভাই উঠে, এবং উঠে দরজায় যায়, দরজাটাকে খোলে, দরজা খুলে, সেই সময় দরজা ছিল দুই পাটের দরজা, এরকম দুই পাটের দরজা রং করা থাকতো এনামেল পেন্ট দিয়ে। দরজা খোলার পর তিনি দেখেন তার বাবা দাঁড়ায় আছেন, তার থেকে একটু সামনে, মানে একদম দরজা খোলার একটু সামনে, হাতের বাঁ দিকে, মানে সেই করিডোরের কাছে বাবা দাঁড়ায় আছে। তো তিনি তার বাবাকে দেখে বললেন, হ্যাঁ আব্বা, কি ব্যাপার? তো তার আব্বা কিছু না বলে ঘুরে দাঁড়ায় হাঁটা শুরু করে। তো তিনি তার বাবাকে দেখে, কিন্তু বাবা যেহেতু হাঁটতেছে, তিনি ভাবে যে আমাকে হয়তো কোনো কারণ ডাকছে, ফলো করতে বসে বাবা হেঁটে যাচ্ছে তার রুমের দিকে, তার বাবা আমার রুম শেষে একদম, তিনি বাবার পিছে পিছে হাঁটেন। হেঁটে হেঁটে গিয়ে একদম শেষে গিয়ে তার বাবা ডান দিকে মোড় নিয়ে নেয় রান্নাঘর থেকে, রান্নাঘরের দিকে। তো তিনি বাবাকে চিন্তা করেন, আব্বা ওদিকে যায় কেন? তো তিনি হেঁটে হেঁটে বাপের পিছনে পিছনে যান। তো একবার চিন্তা করেন, বাপ হয়তো বাথরুমে যাবে, বের হয়ে এসে কিছু বলবে আমাকে, হয়তো কোনো জরুরি কথা, যেহেতু পরিবারে বড় ছেলে তিনি। তো তিনি দেখলেন যে বাবা আস্তে করে রান্নাঘর পার হয়ে বাম দিকে বাথরুমের দিকে চলে গেল। তো তিনি আস্তে করে দাঁড়ায় থাকলেন ওইখানে, চিন্তা করলেন যে রান্নাঘরের দরজার সামনে জায়গায় দাঁড়ায় আছেন, তিনি চিন্তা করছেন আব্বা বেরোক, বেরোয় এসে কি বলবে। তো বাথরুমে বাবা গেছে, তিনি যেখানে দাঁড়ায় আছেন তার ডান দিকে হচ্ছে ফাঁকা জায়গা, মানে ওই যে নিচের তলাটা দেখা যায়, হ্যাঁ নিচের তলাটা দেখা যায়, বেশ ফাঁকা একটা জায়গা। তো তিনি ওখানে দাঁড়ায় আছেন, গভীর রাত, এই কুকুরের ডাক, ঝিঝি পোকার ডাক শুনতেছেন, দাঁড়ায় দেখেন, এবং তাদের বাসাটাই ছিল দোতলা, তার পাশে সব একতলা বাড়ি, সব একতলা বাড়ি সে সময়। তো তিনি নিচের দিকে তাকায় দেখতেছেন তাদের নিচতলার গ্রাউন্ড ফ্লোরের সেই পাকা জায়গাটা দেখা যাচ্ছে, ওই জায়গাটা একটু ভিজা থাকে, কারণ কর্নারের দিকে একটা কল আছে, নিচতলায় যারা থাকতো তারা সেইখানে পানির কাজ করতো। ওই বাসার নিচতলায় তখন খুব নতুন মানুষ আসছে, ওই বাসাটা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় ফাঁকা ছিল, এবং নিচতলায় নাকি ওখানে টর্চার সেল ছিল, এবং সেই বাসার নিচে যখন প্রথম মানুষ আসে, তারা যখন পরিষ্কার করে তাদের আন্ডারগ্রাউন্ড, যে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি ঠিক না, তাদের গোসলখানার ভেতরে কিন্তু একটা ছোট্ট হাউস ছিল, সিমেন্টের হাউস, মানে পরিষ্কার পানি থাকতো সেখানে। সেই হাউসের ভেতরে তারা মাথার খুলি পায়, প্রায় ৪০টা মাথার খুলি নিচে পাইছিল সেই ওই বাসায়। তো ওই পরিবার কেবল নতুন আসছে, যারা ওখানে আসছে তারা ওই বাসা কিন্তু নিজেরকম ভয় পেত, বিভিন্ন রকমের ভয়ের শব্দ পেত রাতের বেলা, এগুলো কিন্তু শোনা কথা, আমরাও শুনছি ছোটবেলায়। যাই হোক, আমার বন্ধুর ভাই এখন দাঁড়ায় নিচে তাকাচ্ছে, তার একটু অন্যরকম লাগতেছে, যে বাসাটা দেখে একটু ভয়ও লাগতেছে, তারা রাতের বেলা এরকম ভয় পায়, ছাদের মধ্যেও শব্দ পায় এরকম। তো তিনি হঠাৎ করে মনে হলো যে কি আব্বা বেরোয় না কেন, তো তিনি আস্তে করে বাথরুমের করিডোরে উকি, মানে মাথা দিয়ে বললেন আব্বা, দেখলেন যে তার আব্বার কোনো শব্দ নেই, চিন্তা করলেন আব্বা ঢুকছে বেরোয় না, কি ব্যাপার, ঠিক আছে। তো তিনি আবার আব্বা বলে আবার সামনে গেলেন, যে ডানে তাদের গোসলখানা ওদিকে একটু উকি দিলেন, দেখলেন যে ওখানে কিছু নাই, গোসলখানা খালি। তিনি দেখলেন বাথরুমের দরজাটাও ভেজানো, খুব অবাক হইলেন যে বাথরুমের দরজা ভেজানো, আব্বা ঠিক আছে? তো মানে তার বাবার কিন্তু একটু বয়সই ছিল, তো সে করে কি দরজাটাকে আস্তে করে এরকম ঠেলা দেয়, দরজা খুলে যায়। দরজা খুলে যাওয়ার পর সে দেখে তার বাবা বাথরুমের সিঁড়ির মধ্যে বসে আছে, মানে দুই পা নিচে, আর তিনি বসে আছেন সিঁড়ির উপরে, একটা সিঁড়ির উপরে, এবং তার দুই হাত তার মুখের উপরে, মুখ ঢেকে রাখছেন, কাইন্ড অফ মুখের দিকে। তো সে মানে হালকা আলো পড়তেছে, বাইরের হালকা আলো আসছে সেখান থেকে, লাইট কিন্তু জ্বলতেছে না, খুব অবাক হয় যে আব্বা এরকম কেন। তো দেখে যে বাবা মুখের এখানে দুই হাত দিয়ে হাসতেছে, কেমন জানি মানে কেমন একটা শব্দ করে হাসতেছে, মানে হাসিটা খুব চাপা একটা, মানে হাসি খুব মানে অন্যরকম, ভেতর থেকে মানুষ হাসে যেরকম, প্রচন্ড রকমের সে ভয় পায়। মানে আমার ফ্রেন্ডের ভাইতে চিৎকার করে উঠে, মানে চিৎকারের শব্দে শব্দ পায় যে তার বাবাদের রুম দিয়ে দরজা খুলছে ঠাস ঠাস করে। তো দরজা খুলে দেখে তার বাবা বের হয়ে আসছে, মা বের হয়ে আসছে, সামনে তাকায় দেখে কিচ্ছু নাই, তার সামনে খালি। তো যাই হোক, ঘটনাটা সে বলে বাসার সবাইকে, বাসার সবাই খুবই ভয় পায় একটা অন্যরকম। তো ওদের বাসার পেছন দিকটা, তখন সময় কিন্তু বিল্ডিং ছিল না, ওদের বাসার পেছন দিকটা দিয়ে দেখা যেত একটা, তাদের ট্যাঙ্কের পেছনে একটা বট গাছ ছিল, পুরনো বটগাছ ট্যাঙ্কের পেছনে হয়েছে, মানে দেখা যাচ্ছে পুরনো বিল্ডিং এ হয় যেরকম, সেই বট গাছের ওখানে কিন্তু আগুন পড়তে দেখছে অনেকে, অনেকে দেখছে যে আগুনের ছোট ছোট দলা ওই ওই যে সেই বট গাছের থেকে মাটির দিকে পড়তেছে, নিচে দপ দপ করে পড়তেছে। তো ওই বাসাটা বেশ ভয়ের ছিল, এবং খুব আশ্চর্যজনক ভাবে ব্যাপার হচ্ছে সেই বাসা এখনো আছে, সেই বাসা এখনো আছে, রিনোভেশন করা হয়েছে, বাট সেম বাসা, একই বাসা একইভাবেই আছে। সেই বাসাটাকে রিনোভেশন করা হয়েছে, সেটা নতুন করে যেহেতু মানে ওইভাবে করে এটাকে ঠিকঠাক করে রাখা হয়েছে, বাট বাসা কিন্তু সেম সেম বাসাই, অন্য মানুষ তারা এখন থাকে না, অন্য মানুষ সেখানে থাকে, একেবারে অন্য মানুষ। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই পুরনো বাড়ির ঘটনাগুলো, এগুলো কিন্তু আসলেই আসলেই অনেক কিছু কিন্তু এরকম আছে, এবং সেসব বাড়িতে অনেক রকম কিছুই এরকম থাকে। আপনারা অনেকেই সেসব বাড়িতে গেলে বা রাত কাটালে ভয় পাবেন। এরকম আরেকটা বাড়ির কথা আমি বলেছিলাম অনেক আগে রেডিওতে, যে আমার এক আমার আন্টি থাকতো সেই বাসায়, এবং সেই বাসাটাও ছিল প্রচন্ড ভয়ঙ্কর একটা বাসা, বাসাটা বিশাল একটা বাসা, ওই বাসাটা বিশাল বাসা বলতে বলছি কারণ হচ্ছে ওই সময়কার ওই বাসাগুলো ছিল মনে হয় পাঁচ কাঠা জায়গা নিয়ে কোন একটা জায়গায় হতো, ঢাকা শহরেরই কোন একটা জায়গায়, বেশ প্রাচীন জায়গা, পাঁচ কাঠা জায়গা নিয়ে হতো, তা পাঁচ কাঠা জায়গার মধ্যেই পুরো বাড়িটা দোতলা বাড়ি, এবং সেই বাড়ি বিশাল ফাঁকা। ওই বাসা থেকে আমার খালা কিন্তু একদিন চলে আসছিল, তিনি তখন ছিলেন তিনি তখন কনসিভ করেছেন তার আমার কাজিন তখন পেটে, তো ওইরকম সময় আমার আন্টি আমার আঙ্কেল গেছে বিজনেসের কাজে বাইরে, তিনি পুরো বাড়িতে একলা, কেউ নাই, এবং তিনি বাসার মধ্যে ছিলেন। রাতের বেলা তিনি শব্দ পাচ্ছেন, মনে হচ্ছে তার বারান্দার মধ্যে দুইটা ছায়া কথা বলতেছে, এবং কেমন জানি মানে বেশ ভয়ের, যেটা অবয়বের মতো তিনি এখান থেকে দেখতেছেন দাঁড়ায় দাঁড়ায়, মানে শুয়ে শুয়ে দেখতেছেন, দুইটা অবয়বের মতো জানার পাই দিয়ে কথা বলতেছে, এবং তিনি ভয়ে প্রচন্ড, এবং সেই মানে জিনিসটা দৃশ্যটা বেশ ভয়ের, এবং ওখানে কিন্তু কেউ ওঠার কথা না, সেই বারান্দার উপরে উঠবে না এরকম, তিনি ভয়ে ওই দিনই তখনই বাসার থেকে বের হয়ে চলে গেছেন। আমাদের বাসা ছিল মোটামুটি ট্রাভেলিং ডিস্টেন্সেই, তিনি আমাদের বাসায় চলে আসেন, এসে আমাকে নিয়ে, আমি তখন ছোট, খুবই ছোট, আমাকে নিয়ে তিনি তার বাসায় জানাবার ভয় কাটানোর জন্য, যাতে অ্যাটলিস্ট এই ছোট ভাগনাটা থাকলেও মনে একটু সাহস থাকবে, তিনি চলে আসেন। তো ওই বাসাটা ভয়ের ছিল, আমিও আন্টির বাসায় কখনো গেলে আন্টির রুম থেকে বের হইলে আমার ভয় লাগতো, কারণ পুরো বাড়িটা মনে তো খা খা করতেছে, এবং আমি নিজে গেছি ওই বাসা যখন রিনোভেট করে, আমার আঙ্কেল বাসাটা নিয়েছিল একজনের কাছ থেকে, সেটা শর্ত ছিল তিনি ওই যে অ্যাডভান্সের টাকা যেটা রিনোভেট করে দিয়েছিল বাসাটা করেই তারপর নিয়েছিলেন ভাড়া। তো যাই হোক, সেই বাসাতে দেয়ালের মধ্যে আমি গিয়ে দেখছিলাম, আমি ছোটবেলায় যখন যাই আঙ্কেলের সাথে বাসা দেখতে, দেয়ালের মধ্যে গুলির দাগ, মানে সেই মুক্তিযুদ্ধের সময় যখন ওই যে পাক আর্মির সাথে হয়তো মুক্তিযোদ্ধাদের ইয়ে ছিল, খণ্ডকালীন যুদ্ধ ছিল এখানে, ওই বাসাকে নাকি ওই বাসাতে নাকি ওই যে ই করতো টর্চার সেল ছিল, তো ওখানে যে দেখছি যে গুলির দাগ সেখানে বিভিন্ন জায়গায় দেয়ালের মধ্যে ফুটা, তারপরে ওরা যে রান্না করে খাইছিল সেই, মানে ওই বাসা কিন্তু ওইভাবেই লকড অবস্থায় পড়েছিল অনেক বছর, মানে আমি বলছি হয়তো যুদ্ধের 15 বছর পরে ওখানে হয়তো গিয়েছি, 15 বছর হবে না, সরি এত হবে না, 10 বছর পরে বা 12 বছর পরে ওখানে গিয়েছি। তো সেই সময় দেখতেছি ওই বাসা যেহেতু লকড অবস্থা ছিল, খুলছে পুরনো বাড়ি, মানে একদম অন্যরকম গন্ধ একটা, কেমন ভ্যাবসা গন্ধ সেই বাসা, এবং সেই সেখানকার কিচেনের মধ্যে ইট দিয়ে তারা বানায় রান্না করছে, সেগুলোর দাগ, হ্যাঁ মানে সেই পড়ে আছে তখনও, দড়ি টানায় আছে। তো তখন আমার মনে আছে যে আমার এক মাও বলতেছিল যে এইখানে ওটা ঝুলায় ওরা অত্যাচার করত। যাই হোক, সেই বাসাটা, এর জন্যই বলছি যে ওই বাসাতে গেলে কিন্তু ভয় লাগতো, এবং বাসার ছাদে মনে হতো কে হাঁটতেছে রাতের বেলা, এবং এরকম অনেক ভয়ের ভয়ের জিনিস আরও অনেক ঘটনা আছে, কখনো যদি আমি আরো ডিটেলস নিতে পারি আমার আন্টির কাছ থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে পুরনো বাড়ির ঘটনাগুলো, পুরনো বাড়ির মধ্যে যে আসলেও ভয়ের ব্যাপার স্যাপার থাকে, এটা কিন্তু আপনাদের এটা মানতেই হবে, যারা এই মানেন বিশ্বাস করেন তারা কিন্তু এই জিনিসটা, এবং যারা বিশ্বাস করেন না তারাও ভয় পান, তাদেরকেও যদি এরকম গভীর রাতে কোনো পুরনো বাড়িতে রাখা হয় একা, তারা থাকতে চান না, কিসের ভয় পান আমি জানি না, তারা তো বিশ্বাসী না। তো যাই হোক, এই ছিল দ্বিতীয় ঘটনা আরিফুর রহমানের, এবং আপনাদের সাথে শেয়ার করলাম, তারপর আমি নিজেও ছোটখাটো দু একটা আপনাদেরকে ঘটনা বললাম যেগুলো হয়তো আগেও শেয়ার করেছি। তো যাই হোক, এখন চলে যাব, ফিরে আসবো কিছুক্ষণ পরে আরও একটা ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটু লাইক দিন, আর যদি আপনাদের ইচ্ছে হয় শেয়ার করে দিন যাতে করে অন্যরা অদ্ভুত রে শুনতে পায়। যারা বিদেশে আছেন তারা জয়েন বাটনটা পাবেন, জয়েন চেক করে দেখতে পারেন, সেখানে আমাদের মেম্বারশিপ কন্টেন্টগুলো আছে সেগুলো পেয়ে যাবেন সেখানে। আবারও ফিরে এলাম আরো একটি ঘটনা নিয়ে আপনাদের জন্য, এবং এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সাব্বির চৌধুরী কানেকটিকাট ইউনাইটেড স্টেটস থেকে। এবং সাব্বির তার এক ফ্রেন্ডের কাছ থেকে এই ঘটনাটা শুনেছেন। তার ফ্রেন্ডের নাম জাস্টিন এবং জাস্টিন তাদের সাথে এই জব করেন। তো জাস্টিনের সাথে গল্পের ফাঁকে তিনি বলেছিলেন এই ভূত প্রেতের কথা সাব্বির, এবং জাস্টিন খুব ইন্টারেস্ট নিয়ে বলেন যে তোমার খুব ইন্টারেস্ট এই ব্যাপারে, বলে যে হ্যাঁ আমার খুব ইন্টারেস্ট। তো জাস্টিন বলে যে আসলে আমাদের এই কানেকটিকাট কিন্তু বেশ হন্টেড জায়গা, এখানে অনেক রকম ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, সাব্বির সাহেব বলেন যে হ্যাঁ আসলে আমার নিজেরও খুব ইন্টারেস্ট আছে, আমি নিজেও জানি বেশ খানিকটা অনেক কিছু নেই এখানে। তো যাই হোক, জাস্টিন বলে যে আমার কাছে বেশ কিছু এই ধরনের স্টোরি আছে, তুমি যদি শুনতে চাও তোমাকে বলতে পারি। তো সাব্বির বলেন যে হ্যাঁ অবশ্যই, আমার তো এটা জানার খুব ইচ্ছা, বিকজ আমি আমাদের ওখানে একটা অনুষ্ঠান শুনি এবং সেখানে আমি প্রায় চেষ্টা করি ঘটনা শেয়ার করতে, তবে সেরকম কোনো কিছু গুছিয়ে উঠতে পারিনি। তো জাস্টিন বলে যে ওকে আমার এই স্টোরিটা তুমি দিতে পারো। তো তিনি জাস্টিনের থেকে ঘটনাটা শোনেন এবং তিনি সেটা শেয়ার করেছেন। তা আমি চলে যাচ্ছি সাব্বির চৌধুরীর ঘটনায় যেটা তিনি পেয়েছেন জাস্টিনের কাছ থেকে, এবং আমি আমার মতো করে শেয়ার করব জাস্টিনের ঘটনা। 70-এর দশকের ঘটনা এবং জাস্টিনের মামার কাছ থেকে শোনা এটা জাস্টিনের, এবং তার জাস্টিনের মামা তখন ওই অঞ্চলে তিনি কার্পেন্টারে কাজ করতেন, তার একটা স্টোর ছিল সেখানে। কার্পেন্টার বলতে তিনি ফার্নিচার ডেভেলপ করতেন সেখানে, বিভিন্ন উডস দিয়ে তিনি ডেভেলপ করতেন সেখানে, এবং সেগুলো কাস্টম মেড ফার্নিচার ছিল, মোটামুটি তার ভালোই আয় ছিল আর কি। এবং তার তিনি এই ব্যাপারে বেশ দক্ষ ছিলেন কারণ তার ট্রেনিং ছিল এটা নিয়ে। ওনার ফ্যাক্টরি যেটা ছিল, মানে যেখানে তার এই জিনিসগুলো তৈরি হতো, সেটা হচ্ছে একটু কান্ট্রি সাইডে ছিল। এর কারণ হচ্ছে, এবং তিনি ওটা খুঁজে ওইটা ওই জায়গায় এস্টাবলিশ করেন, কারণ হচ্ছে যে ওখানে রেন্ট কম পাওয়া যেত, মানে ভাড়া কম, শহরের দিকে আসলে ভাড়া বেশি থাকে, তো ওখানে ভাড়া কম। আর ওই জায়গাটাতে মানে মোটামুটি তাকে পারমিটও করেছিল, ওখানকার যে পারমিশন দেয় পারমিশনও তাকে ওখানেই মিলেছিল কাজ করার জন্য। তো তিনি ওখানে যখন করেন, যেই বাড়িটা ভাড়া নিয়ে করেন সেটা আসলে বাড়িটা এমন ছিল যে একটা বাড়ি এবং বাড়ির পাশে একটা কমার্শিয়াল স্পেস ছিল ছোট, যেগুলো একটা মানে ওয়্যার হাউসের মতো বড়, এবং সেই ওয়্যার হাউসটার মধ্যে কমার্শিয়াল স্পেসে পারমিশনটা ছিল আর কি, যে এখানে এই ধরনের কাজকর্ম করার জন্য বিভিন্ন রকম, কারণ এখানে পারমিশন ছাড়া যেখানে সেখানে এই ধরনের কিছু করা যায় না। তো ওইটাই তিনি মোটামুটি বেশ চিপ কস্টে পেয়েছিলেন, আসলে তার ধারণাই ছিল না তিনি এত সস্তায় এটা পাবেন, তো অবাক হয়েছিলেন। তো ওইটা নিয়ে তিনি একটা লিজ নেন, বেশ লিজ নিয়ে ওই জায়গাটার মধ্যে কাজ শুরু করেন। তো মোটামুটি গোছায় নেন তার ওই বাসাটায়, তখনও তার থাকা শুরু করেননি তিনি, তিনি মূলত ওয়্যার হাউসটাই তিনি তৈরি করছেন এবং ওখানে ফার্নিচার ডেভেলপ করা শুরু করছেন। তার সাথে আরো দুইজন মানুষ আছে, তার কর্মচারী আর কি, তারা কাজ করে তার সাথে। তো বেশ খাটাখাটনির কাজ জাস্টিনের মামার। তো উনি দেখা যেত যে একেবারে দিনের বেলা চলে যেতেন তার বাসা থেকে, তার ফ্যামিলি হোম ছিল হচ্ছে একটু শহরের দিকে, তিনি বেশ লং ড্রাইভ করে চলে যেতেন ওইখানে গিয়ে কাজ শুরু করতেন, এবং কাজ শেষ করতে করতে রাত হয়ে যেত, বেশ রাত হতো, এবং তিনি তার কর্মচারীদের বিদায় দিয়ে এবং তার এই দিনের মধ্যে যে কাজকর্ম আছে সেগুলো সারতেন, দিয়ে তারপর তিনি আসতেন সবাইকে বিদায় টিদায় দিয়ে, তারপর তিনি রাতে বের হয়ে আসতেন। রাস্তাটা বেশ স্পুকি ছিল, তিনি বলছেন যে তার যেখান থেকে তিনি ড্রাইভ করে ব্যাক করতেন, এটা নাকি মানে গাছগাছালির মধ্যে দিয়ে রাস্তা, পেঁচানো পেঁচানো রাস্তা, এবং দেখা যেত যে রাতের বেলা বেশ অন্যরকম লাগত। তো একদিন সেখানে ওই জাস্টিনের যে দুজন জাস্টিনের মামার নাম ছিল রে, এবং রে এর যে দুজন কর্মচারী ছিলেন তারা একদিন বললেন যে হে ম্যান, আমি তোমার এখানে সেনকে যাওয়ার সময় ভয় পেয়েছি কাজের থেকে। তো জাস্টিনের মামা বললেন যে কি ব্যাপার, কেমনে ভয় পেয়েছো? বলে যে এখন তো তোমার আমি তো রাত হয়ে যায় মাঝে মাঝে বেরিতে, এবং তোমার কাছ থেকে বিদায় নিছি, আমি বিদায় নিয়ে আমি যখন যাচ্ছি ওই পাশের রাস্তাটা ছিল বেশ ফগি, মানে রিভারের পাশে, তো এক পাশে নদী, তার পাশে অনেক গাছগাছালি, তার পাশে রাস্তা আর কি, রাস্তার ওই পারে আবার উডস ভর্তি। বলে যাচ্ছি ফগি ছিল, আমার কাছে কেন জানি মনে হয়েছে যে একটা মানুষ হামাগুড়ি দিয়ে রাস্তা পার হইতেছে, এন্ড সে আমার দিকে তাকাইছে, গ্ল্যান্সটাও দিছে, এবং দেখে এটা মেয়ে না ছেলে আমি বুঝতে পারি নাই, অনেক বড় চুল এবং শরীর একটা গাউনের মতো পরা, ধূসর শরীর, নীলচে টাইপের, এবং সে রাস্তা পার হয়ে চলে গেছে ওই পাশে। ফগের মধ্যে দিয়ে এক নজর একটা গ্লিমসে আমি দেখছি, আমার ফগ লাইট পড়ছিল ওর গায়ের মধ্যে, জাস্ট রিয়েলি স্ট্রেঞ্জ ম্যান, আই ক্যান অ্যাসিওর যে ওইটা কোনো ইনা, মানে ওইটা কোনো প্রাণী না, ওইটা মানুষই। তো জাস্টিনের মামা রে খুব ব্যাপারটা নিয়ে একটু মজা করেন, বলে ম্যান তুমি মনে হয় ওই হরর মুভি বেশি দেখা শুরু করছো, ওই সময় মানুষ হরর ফিল্ম মানে খুব সারা জায়গায় তো মানুষের ভিতরে, কারণ এখনকার যেমন টেকনোলজি অনেক অ্যাডভান্স বা অনেক কিছু আমরা দেখি যেসব মুভি এগুলা খুব মানে স্পেশাল এফেক্ট এফেক্ট আছে, ওই সময় কিন্তু সব ম্যানুয়ালি তৈরি করা হতো, তো যারা হরর মুভি দেখতো খুব ভয় পেত ওই সময়। তো বলছে তুমি মনে হয় হরর মুভি বেশি দেখেছো, থিয়েটারে মনে বেশি যাও তুমি, তো এগুলো ছাড়ো রাত্রে বেলা, এটা কিছুই না তোমার, রেতে যাইতেই হবে, কাজের থেকে যাবা না তুমি। তো সে বস রে বস সে যেভাবে ডিল করা দরকার ডিল করলো। রে পার্সোনালি কিন্তু নিজেও যখন ওখানে যাইত তখন কিন্তু সে খুব একটা কমফোর্ট ফিল করত না, মানে জাস্টিনের মামা তিনিও কমফোর্ট ফিল করতেন না, তার কাছে রাস্তাটা বেশি স্পুকি মনে হতো, আর তিনি চিন্তা করছেন যে আসলে আমার মানে সবকিছু সেভ করার জন্য এটাই সবচেয়ে বেস্ট, এবং তার ওখান থেকে মাল ডেলিভারি করলে সুবিধা হতো, একদম তার ট্রাক এসে তার এখান থেকে নিয়ে যেত, সে ডেলিভারি অর্ডার নিয়ে চলে যেত এখান থেকে, এবং কাজ করতে খুব সুবিধা যেহেতু একটু ভিলেজ সাইড, আর ওখান থেকে যত আরো তার ওই যে টিম্বার মিল বা যেখান থেকে কাঠ আসতো তার কাছে সেগুলো খুব সহজে ওখান থেকে, মানে মোটামুটি তার জন্য বেস্ট লোকেশন, আর সে ওখানে কাজ করে ফেলছে। তো সে উল্টা চিন্তা করতেছে রে যে আমি বাসাটাও ওইখানে নিয়ে আসবো, বাসাটাও যেহেতু তার সামনে, সে তো ভাড়া নিয়েছে পুরো বাসা সহ, একটা বাসার অংশ সামনে, এবং মোটামুটি ভালোই বাসা, ডুপ্লেক্স টাইপের বাসা, এবং নিচে লিভিং রুম, উপরে দুইটা বেডরুম আছে, মানে মোটামুটি ভালোই, তিনি ঢুকে দেখছেন চাইলে এটা একটু রিনোভেট করলে, কারণ বাসাটা তখন পর্যন্ত মানে বেশ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অনেক বছর, তো ওখানে কেউ ছিল না, ভাড়া নেয়নি কেউ, তো তিনি চিন্তা করছিলেন যে আমি এটা রিনোভেট করে আমি এখানে চলে আসবো, তো এই চিন্তা সে করতেছে। তো তার ওই কর্মচারী তাকে বলে দিল, তার সাথে যে ছিল সে বলল যে দেখো রে তুমি কথাটা উড়াই দিলা, বাট আমি আসলে আই রিয়েলি গেট স্কেয়ার্ড অ্যাট নাইট, ইউ নো আমি এখানে রাত্রে ভয় পাই যাওয়ার সময়, আমি এরকম রাত করে তোমার মানে একটু তার সাথে মনোমালিন্য হয়ে গেল কথাবার্তাতে আর কি, যে আমি এরকম রাত করে যাব না, তোমাকে আমাকে আগে ছেড়ে দিতে হবে, আমি ডে লাইট থাকতে থাকতে চলে যেতে চাই এখান থেকে, আই ডোন্ট লাইক দিস থিং। তো রে তার সাথে কথাবার্তা বলে তার বললো আচ্ছা ঠিক আছে, আমি কিছু করার নাই, সে এখানে লোক নিয়ে এরকম ভাবে আবার শুরু করবে এটাও তার পক্ষে সবসময় সম্ভব হবে না, তো সে তখন বলে ঠিক আছে তোমাকে আগেই ছেড়ে দিব আমি। তো তিনি চিন্তা করলেন যে রে চিন্তা করলো যে আমার আসলে এখানে চলে আসতে হবে, নাহলে আমি যেই কাজ শেষ করার সেগুলো আমি রাত ধরে শেষ করব। তো রে একদিন সত্যিকারে ওইভাবে চিন্তা করে সে ওই বাসাটাকে ঠিক করার জন্য সে নিজে ওখানে কিন্তু তারাও কাজ করত, নিজে নিজেই অনেক কাজ করত বাসা বাড়ি ফিক্স করার, তো নিজেই আরো টুলস টুলস নিয়ে চলে আসে আরেকজন লোকরে নিয়ে বাসা মোটামুটি ফিক্স করা শুরু করে। সে মোটামুটি একটা অবস্থায় দাঁড়া যায় একদিন দুই দিনে তার বাসার, এবং সে ওই বাসায় চলে আসে তার ট্রাকে মালপত্র নিয়ে, বাসায় মুভ করে, মুভ করে তার যা যা ওইখানে ল্যাকিংস ছিল, সাপ্লাই, পাওয়ার সাপ্লাই, এগুলো সব আস্তে আস্তে ঠিক করে করে বাসাটাকে মানুষ বানায়, এর মধ্যে সে তার ওই লোকদেরকে বিকালে ছেড়ে দেয় আর কি। তো যখন সে ওই বাসায় উঠে যায় সে মনে করে যে এই তো আমার জন্য এখন সুবিধা হয়েছে, ওরা চলে গেলে আমি দরকার হলে মানে টিল লেট নাইট কাজ করবো এখানে, আই ডোন্ট হ্যাভ টু বি ব্যাক, আমার যাইতে হবে না কোথাও, আই ডোন্ট হ্যাভ টু বি ব্যাক অন টাইম এট মাই হাউস, তো এইখানে দিস ইজ মাই হাউস, এটাই আমার বাসা, আমি এখানেই কাজ করব, আমার ওখানে ব্যাক করা লাগবে না টাইম মতো। তো সে মোটামুটি ওই বাসায় উঠে ব্যাস ই হয়ে যায়। তো প্রথম যেদিন সে ওখানে রাত কাটাবে, প্রথম সবাইকে বিদায় দিয়ে দিল সে তার কর্মচারী দুজনকে, এবং সে অনেকক্ষণ পর্যন্ত থাকলো ওয়্যারহাউসে রাতের বেলা, এবং সে টুকিটাকি তার যে কাজ আগায় নিল অনেক দূর আগায় নিয়ে সে বাসায় ঢুকলো, ঢুকে রাত কাটাবে বাসায়। একটু আনিজি লাগতেছে, নতুন বাসা, মানে নতুন বাসা বলতে যে এই বাসায় সে এর আগে থাকে নাই এবং এটা সে ঢুকেও দেখতো না কখনো, এটাতেই আছে। তো সে গেল কিচেনে, কিচেনে যে তার মতো সে খাবার দাবার তৈরি করে সে আস্তে করে সে সিঁড়ি দিয়ে উঠে আসলো উপরে, উপরে উঠে সে বেডরুমের মধ্যে ঢুকলো, ঢুকে সে তার মতো বসে বসে ওই জিনিসপত্র খেলো, খেয়ে সে রাতের বেলা শুয়ে আছে, চিন্তা করছে ঘুমায় যাবে, অনেক রাত হয়েছে কিন্তু, এবং রাতের এনভায়রনমেন্ট পুরাই শুনতেছে, এবং তার বাসার কাছাকাছি ছিল নদী, ওই জায়গাটা জাস্টিন বলছে এখন নাকি অনেক মানে ই হয়ে গেছে, মানে অ্যাডভান্স হয়ে গেছে ওই জায়গাগুলো, মানে অ্যাডভান্স মানে কি একটু এক্সপেন্সিভ জায়গা হয়ে গেছে মানুষ ওভাবে করে ফেলছে, বাট তখনকার সময় ওইটা ওইরকমই ছিল। তো উনি ওখানে যে রে রাতের বেলা শুয়েছে, সে রাতের শব্দ শুনতেছে। হ্যাঁ, রাতের গভীর রাতের শব্দ, এবং নদীর আশেপাশের জায়গায় কিন্তু একটা আলাদা ভাইব থাকে, সেটা তিনি পাচ্ছেন ওখানে। তার কাছে একদিক দিয়ে ভালোই লাগলো। তো তিনি ঘুমানোর আগে উঠলেন, উঠে তিনি জানালার পর্দা সরায় তাকালেন বাইরে। তাকায় দেখতেছেন চারিপাশে কেমন একটা কুয়াশায় ছেয়ে গেছে, মানে গাছগাছালির ফাঁক দিয়ে কুয়াশা এরকম ছেয়ে চারিদিকে হয়ে গেছে। আর এই সময় তিনি দূরে মনে হলো উলফের ডাক শুনলেন। তার কাছে খুব অন্যরকম লাগলো, জানি এই এলাকা উলফ আছে নাকি, মানে সে খুব মানে মানে অনেকটা ভয় পাইলেন কিছুটা, যে এলাকা উলফ আছে নাকি। আর উলফ কিন্তু খুব খারাপ জিনিস, এরা কিন্তু প্যাকে ঘোরাফেরা করে, আর এখানে একটা মানে প্যাক মানে দল বেঁধে ঘোরাফেরা করে। চিন্তা করলেন যে এখানে উলফের প্যাক চলে আসলো তো একটা সমস্যা। এইগুলো নিয়ে একটু চিন্তা করতেছেন, করতে করতে তিনি পর্দাটা টেনে দিলেন। টেনে দিয়ে তিনি চিন্তা করলেন ঘুমায় যাই। তো তখনকার সময় তো আসলে এরকম ইন্টারনেট নাই। তো তিনি বিছানায় শুয়ে পড়লেন এবং ঘুমের চেষ্টা করতেছেন। তার কাছে মনে হচ্ছে যে কেমন একটা সোদা গন্ধ লাগতেছে বাসায়, যদিও তিনি তার বেডরুমটা যেখানে থাকবেন রং করাইছেন, তিনি নতুন করে রং করাইছেন, বাট স্টিল ওইটার কার্পেটিং চেঞ্জ করেন নাই তিনি। সেই পুরনো একটা র্যাগ পাইছিলেন, সেই র্যাগটা ঠিকই আছে মাঝখানে, বড় একটা র্যাগ পাশে মাঝখানে রাখার, তার নিজের বিছনা টিসনা সব নিয়ে আসছেন ফার্নিচার। তিনি শুয়ে আছেন, মানে ঘুমায় যাবেন কিন্তু ঘুম আসতেছে না, তার কাছে কেমন জানি লাগতেছে একটা ফিলিং। তো হঠাৎ করে তিনি মনে হলো যে তার বাসার বাইরের দিকে দরজায়, মানে নিচের দিকে দরজা মনে হয় নিচতলায় ঠোস ঠাস শব্দ পাচ্ছেন, মনে হচ্ছে যে কেউ মানে হাঁটা চলা করলে বা নক করলে দরজায়। তিনি কান পাতলেন ভালো মতন, কান পাতার পরে তিনি শুনতেছেন যে মূল দরজাটা ঠক 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 করতেছে কে। তো তিনি শব্দ পেয়ে বুঝলেন কি আসছে এত রাত্রেবেলা। তিনি উঠে গেলেন, উঠে যেয়ে তার গান ছিল, সে গান নিয়েছেন, গান নিয়ে তিনি আস্তে আস্তে নামছেন। নেমে তিনি হেঁটে সিঁড়ি দিয়ে নামতেছেন। তো সিঁড়ি দিয়ে যখন নামতেছেন তার পুরা ঘর কিন্তু অন্ধকার, নিচের যে লিভিং রুমের স্পেসটা পুরা, মানে যেখানে তার নিচতলায় তার যে ডুপ্লেক্সের নিচতলায় যে লিভিং রুমটা, ওই জায়গাটার মধ্যে আলো ঢুকতেছে জানালা দিয়ে বাইরের আলো, ছাদের আলো, এবং সেটাতে একটু আলোকিত হয়ে আছে দরজাটা দেখা যাচ্ছে, দরজার ভেতরে বা বাইরে কেউ আছে কিনা দেখা যাচ্ছে না। তো তিনি একটু মানে ভয় পেয়ে গেলেন যে ব্যাপারটা কি। হাতে গানটা নিয়ে তিনি চিন্তা করছেন একটু আগে উলফের ডাক শুনছি, আর এখানে গেটে নক করতেছে কে। তো তিনি চিন্তা করতে করতে আস্তে আস্তে নামতেছেন, তার সিঁড়ি তো কার্পেট আছে কিন্তু সিঁড়িটা পুরনো হয়, একটু ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতেছে, কাঠের সিঁড়ি। তো তিনি যখন নেমে আসছেন ওই পাশ থেকে তার কাছে মনে হলো কে একজন মুভ করতেছে তার বাসার সামনে দিয়ে, কারণ চাঁদের আলোতে সেই মানুষটার ছায়া এসে তার জানালার মধ্যে পড়তেছে, মানে দুপাশে কিন্তু গ্লাসের ফ্রেম করা, সে গ্লাসের এখানে পড়তেছে, সেখানে পর্দা দেওয়া পাতলা, মানে একেবারে থিন নেটের মতো পর্দা দেওয়া, সেখানে মনে হচ্ছে যে অভাব পড়তেছে এবং মনে হচ্ছে মানুষ হাঁটতেছে। তো তিনি তার গানটাকে উঁচু করে ধরে আস্তে করে গেলেন দরজার কাছে, তিনি নক, তার নব ছিল, নবটা খুললেন খটখট করে, দরজাটা ফট করে খুলে গানটা বের করলেন, পরে সামনে একদম এইম করলেন, দেখলেন কেউ নাই, পুরা বাইরে খাঁকা করতেছে ঝিঝি পোকা ডাকতেছে, এরকম একটা শব্দ, মানে খুব লাউড ঝিঁঝি পোকার শব্দ মনে বেড়ে গেছে, কারণ দরজাটা খুলছে তো এরকম। তো তিনি বাইরে আসলেন, বাতাসটা ফিল করলেন, বাইরে রাতের বাতাস খুব সুন্দর, এবং দূরে চোখ যাচ্ছে গাছগাছালির ফাঁক দিয়ে হালকা কুয়াশা দেখতে পাচ্ছেন। এই সময় তিনি দেখলেন তার, তিনি যেখানে দাঁড়ায় আছেন তিনি কিন্তু একটু উঁচু স্পেসে দাঁড়ানো, তার থেকে নিচে সিঁড়ি দিয়ে নামতে হয় নিচে নামতে গেলে। এখান থেকে তিনি দেখতেছেন তার থেকে প্রায় 10-15 ফিট দূরে একটা মেয়ে দাঁড়ায় আছে, এবং মেয়েটা বোঝা যাচ্ছে যে একটা ড্রেস পরা, চুলগুলো খোলা, ওখানে দাঁড়ায় আছে, বাতাসে উঠতেছে। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন যে হু আর ইউ, হোয়াট ইউ ডুইং হিয়ার। তিনি জিজ্ঞেস করছে তুমি এখানে কি করতেছো, তুমি কি আমার দরজায় নক করছো। তো সেই মেয়ে কোনো উত্তর দিচ্ছে না। তিনি জিজ্ঞেস করছে ওয়াই আর নট টকিং। তো তিনি তার গানটাকে আস্তে করে নামাই নিলেন, মনে করলেন যে গান দেখে ভয় পাচ্ছে কিনা। তো ওই মেয়েটা ওই পাশ থেকে বলতেছে কাম, বলে হাত দেখাচ্ছে তাকে কাম। তো তিনি কাম শব্দটা শুনছেন, একেবারে নর্মাল একটা মেয়ের ভয়েস। তো তিনি চিন্তা করলেন যে ঘটনা কি, আমাকে কাম বলতেছে। তিনি নেমে গেলেন। তো ব্রেয়ের কিন্তু সাহস ছিল মোটামুটি, হি ইজ ভেরি ব্রেভ, এরকম জায়গায় সে যেহেতু এরকম ই করে কাজ করতেছে, বেশ সাহস তার। তো সে তার গান নিয়ে হেঁটে নেমে গেল সিঁড়ি দিয়ে। নেমে গিয়ে যেই জায়গা দিয়ে দেখলেন যে হালকা পেভিং করে মাটির মাটির উপর দিয়ে রাস্তা করা, সেদিক দিয়ে হেঁটে চলে যাচ্ছে মেয়েটার সামনে। তো তিনি আরো সামনে গেলেন, মেয়েটাকে বলতেছেন ওয়ার আর ইউ গোয়িং। তো মেয়েটা মানে কোথায় যাচ্ছ তুমি, মেয়েটা কোনো উত্তর দিচ্ছে না, হেঁটে যাচ্ছে। তো তিনি চিন্তা করলেন এটা কি পাগল নাকি। তো সে তখন জিজ্ঞেস করতেছে তিনি মেয়েটাকে যে তুমি কি এলাকার নাকি, তোমাকে কি মানে এখানে কেউ তুমি থাকো, তোমাকে কেউ আনছে এখানে, কি ব্যাপার, এটা আমার প্রপার্টি, আমার প্রপার্টিতে তুমি কিভাবে ঢুকছো। তো মেয়েটা তাকে আবার ফিরে বলল কাম, আবার তাকে ডাকতেছে। তো তিনি বলতেছে যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো না? মেয়েটা তার দিকে ফিরল, কিন্তু তিনি কোনো অভিব্যক্তি বুঝলেন না, কারণ চাঁদের আলোটা এমন ভাবে পড়ছে যে তার চেহারা ক্লিয়ার না, তিনি অভিব্যক্তি বুঝতেছেন না। তো তিনি একবার ভাবলেন আমার কি এটা ঠিক হচ্ছে রাতের বেলা হেঁটে যাওয়া, নিজের বাসার দিকে তাকাইলেন, তাকায় দেখলেন একটা অবয়বের মতো আছে, মানে এরকম অবয়বের মতো বাসাটা দাঁড়ায় আছে এবং বেশ মানে কেমন ভুতুড়ে লাগতেছে বাসাটা। তো তিনি গানটা হাতে নিয়ে হাঁটতেছেন খুব আগ্রহ তার। তো মেয়েটা এইবার তাকে ফিরে বলল যে আমার একটু সমস্যা হয়েছে এখানে, হেল্প মি। তো তিনি এবার চিন্তা করলেন যে তাকে কি সমস্যা হয়েছে, হেল্প মি, কি ব্যাপার। তো তিনি গানটা নিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দেখলো যে মেয়েটা বাদিক দিয়ে তার যেখানে একটা উডসের মতো জায়গা, মানে গাছ গাছালিতে ঘেরা, ওই জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। তো তিনি কিন্তু একটু ভয় পেলেন যে আমি উডসে ঢুকতেছি, ব্যাপারটা কি। তো মানে তার মাথায় কোনো আসতেছে না যে ঘটনাটা কি। তিনি গানটাকে আর একটু উঁচা করে ধরলেন, তার কাছে কোনো আলো নাই, চাঁদের আলো যতটুকু পড়তেছে এটাতে যতটুকু দেখা যাচ্ছে, তিনি দেখতেছেন মেয়েটা হেঁটে যাচ্ছে। তো ভৌতিক কোনো কিছু তার মাথায় তখনও ঢুকে নাই বা ওগুলো খেয়াল করেন নাই। তিনি দেখতেছেন মেয়েটা হেঁটে যাচ্ছে এবং দুই পাশে গাছগাছালি, এবং তিনি খেয়াল করলেন যে মেয়েটার অনেক জায়গায় সেই গাছের ডাল লাগতেছে চোখা চোখা। তো তিনি দেখলেন যে খস খস শব্দ হয়ে যাচ্ছে। তো তিনি চিন্তা করলেন আরে এটা তো ব্যথা পাওয়ার কথা, কারণ তার নিজেরই হাতে ব্যথা লাগছে। তিনি যে যদিও তিনি জাস্ট একটা শার্ট পরছিলেন, তার নিচে তার একটা ইনার ছিল, মানে থার্মাল ইনার, মানে একটা গেঞ্জি, তারপরও তার গায়ের মধ্যে লাগছে। তো মেয়েটার খালি হাতে লাগতেছে, ব্যথা পাচ্ছে না। তো তিনি খুব অবাক হলেন চিন্তা করতে করতে, তারপরে এগোচ্ছেন এবং এগোতে এগোতে একসময় গাছপালার ফাঁক দিয়ে তিনি বের হয়ে আসেন একটা জায়গায়, এবং তিনি খেয়াল করলেন যে নদী সামনে, এবং নদীটার কুলকুল শব্দ পাচ্ছেন তিনি, নদী বয়ে চলতেছে যেখানে। এবং তিনি তার পেছনে তাকায় দেখলেন যে বিশাল গাছপালার সেই তার যে বন, যেই জঙ্গল দিয়ে তিনি বের হয়ে আসেন সেটা। তিনি আন্দাজ করলেন যে এই গাছপালার ওই পাশেই হচ্ছে, গাছপালা দিয়ে বের হলে ওই পাশে হচ্ছে ছোট্ট রাস্তা, এবং তার পাশ দিয়ে ডানে গেলে তার বাসা। তিনি এতটুকু মাথায় আগে ক্যালকুলেট করে নিলেন। তারপর তিনি তাকায় দেখতেছেন যে মেয়েটা হেঁটে সেখান থেকে বাদিকে চলে গেছে একটা বড় উঁচু মাটির ঢিবির মতো, এবং উঁচু মাটির ঢিবির মতো সেইখানে একটা খোড়লের মতো আর কি, মানে ইটস লুকস লাইক আ মানে বড় একটা গুহার মতো আর কি, ওদিকে মাটি দিয়ে, কিন্তু উপরে যে মাটি দিয়ে, মাটির বিশাল একটা উঁচু ঢিবির মতো, সেখানে একটা গুহার মতো দিকে মেয়েটা হেঁটে সেদিক দিয়ে চলে গেল। তো তিনি খুবই মানে অবাক হয়ে গেলেন যে মেয়েটা ওখানে যাচ্ছে। তিনি এখান থেকে জোরে চিৎকার করে বলতেছেন ওইখানে কি, ওখানে তোমার কি দরকার, তুমি ওখানে আমাকে যেতে বলতেছ কেন, কি ব্যাপার এখানে। দেখলো যে মেয়েটা ওখানে দাঁড়ায় গেল, দাঁড়ায় থেকে তাকে এরকম হাত দিয়ে আবার ডাকতেছে। তো তিনি এবার ডিস্টেন্স কমানোর জন্য মোটামুটি কাছে গেলেন মেয়েটা। তো মেয়েটার কাছাকাছি ডেকে তিনি দাঁড়ায় তিনি তাকালেন মেয়েটার দিকে, এবং তিনি অবাক হলেন যে মেয়েটা যে তার দিকে তাকায় আছে, এবার পুরো চাঁদের আলো পড়ল তার। মেয়েটার চোখে কোনো মনি নাই, পুরো চোখটা সাদা, পুরো হোয়াইট অংশটা দেখা যাচ্ছে, কোনো মনি নাই। এবং মেয়েটা ঠোঁট ফাঁক করে একটা হাসি দিল তার দিকে, মানে ঠোঁটটা আলতো করে মানে খুলছে, এবং তার ভেতরে সেই দাঁতগুলো দেখতেছেন তিনি, এবং দাঁতের মধ্যে তার কাছে মনে হচ্ছে যে দাঁতগুলা অ্যাজ ইফ যে কোনো জেলি লাগানো পুরো মুখের ভেতরে, এরকম একটা অবস্থা। এবং তিনি দেখতেছেন মেয়েটার ড্রেসটাও শতচ্ছিন্ন একটা ড্রেস পরা। তিনি প্রচন্ড ভয় পেয়ে গেছেন, এইবার রে ভয় পেয়েছে, কারণ রে এর কাছে মনে হয়েছে যে এটা কোনো মানুষ নয়, সামথিং এলস। এবং তিনি ভাবলেন যে এটা পিশাচ বা কিছু একটা। এই সময় তিনি ভাবছেন ভয়ে তিনি কিন্তু তার গান উঁচা করে ধরছেন মেয়েটার দিকে। এই সময় পেছনের যে গুহাটা সেখান থেকে অসংখ্য বাদুড় কিচমিচ করে বেরোয় আসলে একটু উড়ে ঝড়ের বেগে। তিনি আসলে ভয়ের চোটে মানে তাল রাখতে পারলেন না রে, তখন তিনি ট্রিগারটা টেনে দিলেন, তার যে হাতে যে বন্দুক ছিল, রাইফেল ছিল, সেটা থেকে ধাম করে তিনি ট্রিগার টানা, এটা লোডেড ছিল, সেফটি ক্যাচ অফ করা, এবং ত্রুম করে মানে শব্দ হলো, চারিদিকে বিস্ফোরিত আলোর মতো আর কি, তার বন্দুক রাইফেল থেকে গুলি বেরোলো। এবং গুলিটা তিনি একবার ভয় পেলেন যে এটা কি মানুষ, কাকে গুলি করলাম। প্রচন্ড শব্দে চারিদিকে কানে তান লাগানোর মতো, কারণ পিছনে গুহা কিন্তু একটা ভয়ঙ্কর, এবং বাদুড়গুলা মনে হলো চারিদিকে ছড়ায় গেছে। তিনি মানে অবাক হয়ে গেলেন, তিনি তাকায় দেখলেন যে একদম নিস্তব্ধ, বাদুড় নাই ওখানে, বাদুড় নাই, সেই মেয়েটাও সেখানে নাই। তো একেবারে কানে তা লাগার মতো অবস্থা তার। তিনি আস্তে আস্তে হেঁটে গেলেন, তিনি তাকায় দেখলেন যে নদীর ওই পারের বাড়িঘর আছে নাকি, দেখলেন যে না, বেশ খানিকটা দূরে দুই একটা বিল্ডিং এর মতো দেখা যায়, এবং সেগুলা হতে পারে কোনো মানে পুরনো মানে বাসা বাড়ি, যেগুলোর নাকি আসলে কোনো কি বলে মানুষ রেসিডেন্স এখনো নাই, এরকম লাগছে তার কাছে, মানে ওই পাশে মানে নদীর ওই পারে। এবং নদীর শব্দ কিন্তু এখনো আছে কুলকুল, এবং তার এই প্রচন্ড শব্দের পরে এখনকার শব্দটা কেমন জানি মানে একদম নিস্তব্ধ একটা ব্যাপার চারিদিকে। তো তার কাছে খুবই মানে অন্যরকম লাগলো। তিনি পায়ে পায়ে হেঁটে গেলেন, কিউরিয়াসিটি প্রচুর আছে তার মনে, তিনি হেঁটে গেলেন, মেয়েটাই বা কই গেল, তিনি চিন্তা করতেছেন আর মেয়েটা এরকম কেন, এটা কি কোনো, তার মাথায় তখনই আসছে কারণ তিনি শুনছে যে মানুষ কিন্তু পজেসড হয় অনেক সময়, পজেসড হলে মানুষের চোখের মনি উল্টে যায়, এটা তিনি জানেন, এটা তিনি শুনছেন তখন, মানুষের পজেসড হওয়ার ব্যাপারটা তিনি জানেন যে মানুষ পজেসড হয়, তিনি একবার ভাবতেছেন এবং কারণ তিনি থাকেন কানেক্টিকাটে এবং কানেক্টিকাটে এই ধরনের পজেসড হওয়ার ঘটনা অসংখ্য আছে তাদের এখানে, তো তিনি ভাবলেন যে এটা কি এরকম কোন ব্যাপার যে আসলেই এই মেয়েটা কোনো পজেসড মেয়ে বের হয়ে আসছে বাসার থেকে, এরকম ভাবতে ভাবতে তিনি হেঁটে হেঁটে আস্তে আস্তে সেই গুহার কাছে চলে গেলেন, ভাবতেছেন আর হাঁটতেছেন, তিনি হাতে কিন্তু রাইফেলটা আছে, তিনি শুট করছেন যে এখনো কিন্তু তার নলটা গরম হয়ে আছে, তো তিনি তখন আস্তে করে তার পকেটে হাত দিয়ে ম্যাচ বের করলেন, তিনি স্মোক করতেন সুতরাং তার পকেটে ম্যাচ আছে, তো সেই ম্যাচ তিনি জ্বাললেন, বুক অফ ম্যাচেস ছোট ছোট পাতলা পাতলা হয় এগুলো, তিনি জ্বাললেন, জ্বালার পরই ম্যাচের কাঠি ধরে উঠে আলো জ্বলে উঠল, আলো ওঠার পর তিনি গুহাটা দেখতেছেন, একটা গুহা সুড়ঙ্গের মতো অনেক দূর চলে গেছে অন্ধকার, ম্যাচের কাঠি দেখতে দেখতে তিনি যত দূর গেলেন এই সময় তার হাতের মধ্যে ছ্যাঁকা লাগলো, মানে 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 কাঠি শেষ হয়ে গেছে, তিনি সাথে সাথে নিভায় আবার একটা কাঠি জ্বালালেন তিনি, তো এবার তিনি আবার যাচ্ছেন এবং যেতে যেতে তিনি এক জায়গায় যে দেখলেন যে মাটির মধ্যে মানে তার সামনে একটা উঁচু জায়গা, ওইটা পাথরের একটা বেদির মতো এবং সেই বেদির উপরে নকশা করা, মানে বেদির উপর নকশা করা এবং সেই নকশা অনেক পুরনো হয়ে গেছে, বোঝা যায় অনেক পুরনো হয়ে গেছে কোনো নকশা করা, এবং সেই নকশার মাঝখানে এক গাদা কঙ্কাল জমা করে রাখা, মানে মানুষের মাথার খুলি, হাতের হাড়, পায়ের হাড় এরকম অনেক কিছু জমা করে রাখা আছে ওইখানে, তো তিনি থতমত খেয়ে গেলেন এবং সেই কঙ্কালটা যে জড়ো করা, কঙ্কালের রংগুলা কালচে হয়ে গেছে, মানে বেশ পুরনো কঙ্কাল, তো তিনি থতমত খেয়ে গেলেন, তার আসলে মানে ভয়ে তিনি মানে তার শরীরে মানে তার আত্মা উড়ে গেল, এর মধ্যে কিন্তু হাতে ছ্যাঁকা লাগছে, তিনি ম্যাচ নিভে গেছে, তিনি আরেকটা ম্যাচ চালাতে যাবেন, এই সময় তার কানের কাছে তিনি ফিস ফিস ফ্যাস ফ্যাস একটা নারী কণ্ঠে শুনলেন, দিস ওয়াজ মি অ্যান্ড ইউ আর লিভিং ইন মাই হাউস, তিনি একেবারে মানে কেঁপে উঠে থরথর করে লাফ দিয়ে এক সাইডে সরে গেলেন, সরে গিয়ে তিনি রাইফেলটা অন্ধকারে বাগায় বারবার এদিক ওদিক করতেছেন, তিনি ভয়ে প্রচন্ড ভয় পেয়েছে, তারপর তিনি চাপা একটা ফিসফিসানি কণ্ঠ পুরা পুরো গুহার মধ্যে শুনলেন এবং যেটা তাকে বলছে, তাকে বলছে এইটা আমি ছিলাম আর তুমি আমার বাসায় বাস করতেছ, এবং এবার তিনি শুনলেন তাকে বলতেছে যে তুমি আমার বাসায় বাস করতেছ, আমাকে এখানে মেরে ফেলা হয়েছিল, তো তিনি থতমত খেয়ে ভয়ের চোটে আর কোন উত্তর না দিয়ে তিনি তার রাইফেল দিয়ে আলোর উৎস যেখানে দেখলেন, মানে গুহার শেষ মাথায় আলোর উৎস, সেখানে তিনি দৌড় দিলেন এবং তিনি দৌড় দিলেন, দৌড় দিয়ে বের হয়েছেন, বের হয়ে তিনি যে নদীর পাড়ে বেরিয়েছেন তার কাছে মনে হলো তার কানের কাছ দিয়ে বাতাস একটা শাইং করে চলে গেল, মানে প্রচন্ড রকমের ভয় পেয়েছেন তিনি, তিনি দৌড়াইতে 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 সেই গাছের যে যেখান থেকে তিনি বেরিয়েছিলেন ওই জায়গা দিয়ে ঢুকলেন, ঢুকে দৌড়াচ্ছেন এবং গাছগাছালি লেগে তার সারা শরীর ছড়ে ছড়ে যাচ্ছে, তিনি বুঝতেছেন, এক সময় তিনি দৌড়ায় বেরোলেন আবার রাস্তায় এবং তিনি দৌড়ায় চলে গেলেন তার বাসায়, বাসায় যেয়ে তিনি আর বাসায় ঢুকলেন না, তিনি যে তার ট্রাকের কাছে গেলেন, ট্রাক খুলে ট্রাকে ঢুকে তিনি বসে থাকলেন রাইফেলটা হাতে নিয়ে, কারণ তিনি প্রচন্ড ভয় পেয়েছেন যখন শুনছে যে তুমি আমার বাসায় থাকতেছ এটা শোনার পরে, তো তিনি রাতে ওই রাইফেল হাতে নিয়ে অনেকক্ষণ তিনি বসে থাকলেন গাড়ির মধ্যে, আর কিছু তিনি দেখেন নাই এবং পরিবেশ চেঞ্জ হচ্ছিল, তিনি রাতের পরিবেশ চেঞ্জ দেখছেন এবং অনেকক্ষণ পর, কতক্ষণ বলতে পারবেন না, তিনি খুব শক্ত নার্ভের মানুষ এরকম অবস্থা ছিলেন, অনেকক্ষণ পর পুরো গাড়ির আশপাশটা কুয়াশায় ছেয়ে গেছিল, পুরো কুয়াশা মানে কিচ্ছু দেখা যায় না এরকম, এবং তখন তিনি দেখছেন সেই গাছগাছালির মধ্যে দিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে এবং হেঁটে বেড়াচ্ছে, যে তিনি অবাক হয়েছেন যে মনে হচ্ছে একটা নারীর অবয়ব হেঁটে হেঁটে যাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, তার যে বাসার কাছ দিয়ে হাঁটতেছে, তো তিনি প্রচন্ড ভয় পান, ভয় পেয়ে তিনি আর মানে ওখানে মুভ করেন না, তিনি চুপচাপ বসে থাকেন এবং রাতটা কোনো মতে পার করেন, শেষ রাতের দিকে তার কাছে তন্দ্রা আসছিল এবং তিনি ঘুমায়ছিলেন, ভোরবেলা তিনি উঠেন, উঠে তিনি তাড়াতাড়ি ঘুম থেকে যখন উঠেন, ঘুম ভাঙে আর কি, মানে আলো ফুটছে, তিনি তাড়াতাড়ি উঠে যে তার বাসার সামনে দাঁড়ান এবং বাসায় ঢুকে যান, বাসায় ঢুকে তিনি মোটামুটি একটু নাস্তা রাস্তা করেন, তার মতো নাস্তা রাস্তা করে এই সময় তার এমপ্লয়িরা আসে, ওই দুজনের সাথে তিনি কথা বলেন, বলে যে তোমাদের কাছে আসলে অনেক কিছু বলার আছে, এই বাসাটার মধ্যে এই ব্যাপার আছে সমস্যা, তো এই যে ভয় পাইছিল যে আগে তার ওইখানে যে একজন কর্মচারী, সে তাকে বলে যে আমি তো তোমাকে রে তোমার বলি নাই, তোমার এখানে ভয় পাওয়ার পরে আমি মানুষকে বলছি আমি এখানে কাজ করি, আমি তোমার কাজটা ছেড়েই দিতাম, বা আমি হয়তো তুমি আমাকে আর্লি না ছাড়লে আমি থাকতাম না এখানে। আমি এখানে খোঁজ খবর করছি তোমার এখানে এই বাসা সম্বন্ধে বদনাম আছে, যে তোমার এই বাসার মধ্যে একটা মানুষ থাকতো এবং সে এই যে বাসাটা যে কিন তুমি ভাড়া নিছো আর কি লিজ নিছো, এই বাসার মধ্যে একটা মানুষ থাকতো, এই বাসা অনেকদিন লকড অবস্থায় পড়েছিল এবং এখানে আরো কিছু এরকম বাসা আছে, এই বাসাতে একজন মানুষ থাকতো, সে ব্ল্যাক ম্যাজিক করতো এবং তাকে হঠাৎ করে এখান থেকে উধাও হয়ে যায়, মানে তাকে আর পায় না। পরবর্তীতে তার যে ছেলে ছিল অন্য অন্য জায়গায় থাকতো, সে পরে এসে এই বাসার কন্ট্রোল নেয় এবং সে এটা অনেকদিন ভাড়াই দিতে পারে নাই, কারণ এই বাসায় সে যতদিন মানুষ থাকতে চাইছে সমস্যা হয়েছে। তো তুমি না ভাড়া নিছো এটা অনেকদিন পরে এসে, তো রে তুমি এখানে থাইকো না, তোমার আমি একটা বলার কথা বলি, আমরা ফ্যাক্টরি কাজ করি দিনের আলো যতক্ষণ থাকে এখানে করি, আমরা চলে যাই এখান থেকে, এই বাসাটাকে তোমার কাজ করার কোনো মানে ই না আর কি, তোমার তোমার তুমি তো বাসা কিনো নাই, এই বাসাটা তো তোমার না, তো সুতরাং তোমার উপর কোনো দায়িত্বও নাই এই বাসাটাকে তোমার শুদ্ধি করা বা কিছু করা তুমি চার্চের। কেন রে বলতেছিল যে ওয়াট ইফ আমি যদি চার্চে যাই চার্চের লোক নিয়ে আসে, বলা যায় যে তোমার তো দায়িত্বের মধ্যে পড়ে না, তুমি এখানে করতেছো তুমি হ্যাঁ বড় যে তোমার এই ব্যবসার জন্য চার্চের থেকে ইয়ে কথা বলতে পারো, বাসা নিয়ে এই করতে যেও না সমস্যা হবে, পরে খামাকে একটা ভেজালে পড়বা তুমি। তো রে তার এমপ্লয়ের কথা শুনে এবং সে বলে যে একটা কাজ করি ভাই, আমি কাজ করি যে কতদিন এখানে পারি, তারপর আস্তে ধীরে বাসা এই খুঁজে ফ্যাক্টরিও সরাই নিব এখান থেকে। তো তার যে সাথে এমপ্লয় ছিল সে বলে নাও দ্যাটস এ ভেরি গুড আইডিয়া, এটা খুব ভালো আইডিয়া, তুমি লিজ শেষ হওয়ার আগে আস্তে আস্তে সরায় ফেলো সবকিছু। তো এইভাবেই জাস্টিনের মামা ওখানে আস্তে ধীরে তার কাজ এই দিনের বেলায় করতো, আর রাত ওই বাসার থেকে আবার সরাই নিছিল জিনিসপত্র আর রাখতো না, এবং সন্ধ্যা হওয়ার আগে সে নিজে শুদ্ধ এমপ্লয় শুদ্ধ চলে যেত, তারা দিনের মধ্যে কাজ শেষ করে আর একটু আর্লি চলে আসতো কাজের জায়গায়, কাজ শেষ করে চলে যেত এবং সে একজন ফাদারকে চিনতো, সেই ফাদারকে নিয়ে আসছিল, ফাদার বলে যে আমি তোমার এই জায়গায় ব্লেসিং করে দিয়ে গেলাম, ব্লেস করলাম তোমাদের এই জায়গাটা, আমি ব্লেসড করছি এই জায়গাটা, বাট দ্য থিং ইজ বাট যে আমি ব্লেসিং দেওয়ার পরও এই জায়গাটা আসলে রিমেইন হন্টেড, কারণ এখানকার রেজিডেন্স যারা ছিল সম্ভবত খুব বাজে ব্ল্যাক ম্যাজিক চর্চা করতে এবং এখানে অনেক ডিমন বা ইত্যাদি ইত্যাদি এখানে আছে, তো সুতরাং মানে উচিত হবে না তুমি এখানে থেকে আস্তে ধীরে চলে যাওয়াই ভালো। তো জাস্টিনের মামা চলে যায় ওখান থেকে আস্তে ধীরে মুভ করে পরের দিকে চলে যায়, ওখানে উনি আর থাকেন না। তো এর মধ্যে দিনের বেলা তার আর ওরকম কিছু ঘটে নাই, বাট অনেক সময় নাকি তারা উল্টা পাল্টা শব্দ শুনতো আশেপাশে, তাদের যে ফ্যাক্টরির আশেপাশে দরজার বাইরে উদ্ভট উদ্ভট শব্দ তাদের কানে আসতো মাঝে মাঝে, এবং যখন নাকি বিকাল গড়ায় যেত তখন একটু ভয় লাগা শুরু করতো, তো তারা সানডাউনের আগে ওখান থেকে সরে যেত এরপরে। আর তারপরে জাস্টিনের মামা ওই জায়গাতে ফ্যাক্টরি সরায় নেয়। তো এটা ছিল একটা কাহিনী জাস্টিনের মামার, যেটা জাস্টিন শেয়ার করছে সাব্বিরের কাছে এবং সাব্বির চৌধুরী এরা আমাদের কাছে শেয়ার করলেন। তো এরকম আরো ঘটনা নাকি জাস্টিন জানে, জাস্টিন যদি পরবর্তীতে সময় পায় সে আমাদের কাছে আরো কাহিনী শেয়ার করবে। তো অবশ্যই সাব্বির চৌধুরী আমি ওয়েট করে আছি আপনার কাছ থেকে আরো কিছু ঘটনা পাবার জন্য, এবং পেলে সেগুলো আমি শেয়ার করে ফেলব। তো আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনারা জানেন রমজান মাসে আমাদের এপিসোডগুলো একটু ছোট হবে আমি বলে দিয়েছি, তো এই জন্য আমাদেরকে চলে যেতে হবে আর ফিরে আসবো ইনশাল্লাহ সামনের সপ্তাহে আরো কিছু ঘটনা নিয়ে, এবং ততদিন পর্যন্ত আপনাদের কাছ থেকে কিন্তু ঘটনা পাওয়ার জন্য ওয়েট করে থাকবো। আপনারা কিন্তু ঘটনা না পাঠালে অদ্ভুতরে কিন্তু সামনে এগুতে পারবেন না, আপনারা কিন্তু এটা জানেন। তো সুতরাং আপনাদের কাছ থেকে কাহিনী পাবার আশায় থাকলাম, পাঠাতে পারেন লিখে, পাঠাতে পারেন ভয়েস আকারে, আর যদি ভয়েস আকারে পাঠান তাহলে কিন্তু বর্তমানে আমি যেটা বলেছি যে যদি আপনাদের কাহিনীর মানে রেকর্ডিং এর মান খুব ভালো না হয় বা ঘটনা শেয়ারের মান খুব একটা ভালো না হয় তাহলে সেটা আমি শেয়ার করে ফেলবো, দয়া করে সেটাই মাথায় রাখবেন। এবং আপনাদের ঘটনা আমি শেয়ার করছি, আপনারা অনেকেই সেটা পছন্দ করছেন, আপনারা আমাকে জানিয়েছেন মেইলের মাধ্যমে কমেন্টের মাধ্যমে, আমি সবসময় আপনাদের রেসপন্স পাচ্ছি, তো সুতরাং সেটা আমার মনে হয় খুব ভালোই হচ্ছে এবং আপনারাও খুব ভালো একটা আমাকে পরামর্শ দিয়েছেন, তো সেটা করা যাচ্ছে। কাহিনী পাঠাবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার ঘটনা অথবা আপনার পরিচিত জনের কোনো ঘটনা পাঠিয়ে দিতে পারেন সেই মানুষটির কনসার্ন নিয়ে। অর আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি আপনার এলাকার কোন মিথ লেজেন্ড সেগুলো আমাদের সাথে শেয়ার করে ফেলতে পারেন। যদি গ্রাম বাংলার ঘটনা হয়, গ্রামের অনেক লেজেন্ড আছে অনেক জায়গায় প্রচলিত, সেটিও আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, আমরা শেয়ার করে ফেলবো আপনার ঘটনা। তবে ঘটনা পাঠানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ঘটনা যেন কোনো জাতি ধর্ম বর্ণ আঘাতপ্রাপ্ত না হয়, এই ব্যাপারটা খেয়াল রেখে আমাদের কাছে পাঠাবেন। আর আশা করি সামনের সপ্তাহে আমি এবং আপনারা সবাই সুস্থ থাকব এবং আমরা ইনশাআল্লাহ আবার জয়েন করব অদ্ভুতরিতে। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।